চৌঠা অক্টোবর 2017 তারজুমানে কাবির আরিফ বিল্লাহ শাইখুল হাদিস শাইখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম এর বয়ান দায়রা জজ আদালত জামে মসজিদ শরীয়তপুর সদর।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يغضون عنها حولا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الدين يسر وقال عليه الصلاة والسلام ما أسر من استغفر وإن عاد في اليوم 70 مرة وفي رواية ولو عاد في اليوم 100 مرة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا خنستاي এই খনস্থায়ী দুনিয়াতে আমরা আসি চিরদিন থাকার জন্য না, কিছুদিন থাকা এবং সম্বল জোগাড় করা, নিজের আসল ঠিকানায় রওনা হয়ে যাওয়া। আল্লাহ পাক আমাদেরকে হুশ বুঝের সঙ্গে সেই উদ্দেশ্য পথে চলার তৌফিক দান করেন। হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহের বিশিষ্ট খলিফা, ভারতের বিখ্যাত বুজুর্গ এবং বড় মাপের কবি হযরত আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলী বলেন যে, ও রহি হ্যায় উম্র মিসলে বরফ কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম, সাঁস হে মুলকে আদম, দফাতন এক রোজ ইয়ে জায়গা থম, করলে জো করনা আখির মৌত হ্যায়, এক দিন মরনা আখির মৌত হ্যায়। তিনি বলেন যে, বরফের বড় পাটা, বরফের বড় চাকা যেরকম ধীরে ধীরে গলতে থাকে এবং নিঃশেষ হয়ে যায়, অনুরূপভাবে তোমার আমার এই জীবনটাও ধীরে ধীরে নিঃশেষিত হচ্ছে। আমরা মনে করি আমাদের বয়স 40, 50, 60, 70, 80 বছর, আসলে এটা আমাদের বয়সের টোটাল হিসাব না, এটা হল জীবনের কতটা মূল্যবান অংশ হাতছাড়া হয়ে গেছে তার হিসাব। এত 60 বছর বয়স মানে 60 বছর শেষ হয়ে গেছে, এক একটা মুহূর্ত কত দামি, এক একটা মিনিট এক একটা সেকেন্ড কত যে দামি। ওই বন্দা যে হঠাৎ করে মুখে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের বিশ্বাসের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ, অন্তরের বিশ্বাসের সাথে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে নিঃসন্দেহে সে জান্নাতবাসী হবে। আমরা দুনিয়াতে হাজারো কথা বলি, হাজারো রকমের ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু আমাদের যদি বুঝ থাকত তাহলে আমরা মাঝে মাঝে আল্লাহ পাকের মূল্যবান জিকির করতাম। সবচেয়ে দামি জিকির, সবচেয়ে বড় জিকির পবিত্র কোরআনের তেলাওয়াতের পরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আফজালুল জিকরি বাদা কিতাবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহর কোরআনের তেলাওয়াতের পর সবচেয়ে বড় জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি আমরা এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে একটু পড়তাম, আমাদের কত বড় সম্পদ অর্জন হইত। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, একবার মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকট বললেন যে, হে আল্লাহ আমাকে একটা জিকির বাতলাইয়া দেন, আমি সেই জিকিরের উপর আমল করব। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু বললেন যে, হে মূসা তুমি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ সব মুসলমানরাই তো, মোমেনরাই তো এই জিকির করে। আমি এমন এক জিকির চাইছিলাম যেটা আমি মুসার জন্য একদমই স্পেশাল হয়। তো স্পেশাল হওয়ার মানে হল বড় ওজনওয়ালা, বড় ভারী, বড় দামি, বড় বেশি মর্যাদাপূর্ণ, অনেক বেশি সব এবং নেকিওয়ালা, এইরকম কোন জিকির যেটা বহুত স্পেশাল। উত্তরে মহান রব্বুল আলামিন বললেন যে হে মুসা, তুমি জানো এই জিকিরের দাম কত, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত, এর মূল্য কত, এবং এর দ্বারা নেকি কি পরিমাণ অর্জন হয়। লাউ আন্না সামাওয়াত সাবআ ওয়ামিরাহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবআ ওয়াজিনা ফি কিফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু বললেন যে হে মুসা, এই সাত আসমান এবং এর মধ্যে যা কিছু আছে এবং এই সাততমক জমিন, সবটাকে যদি এক পাল্লা রাখা হয় আর কোন মুমিন বান্দার একবারে লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লা রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হবে। আমার ভাইরা, এত দামি কালেমা এই জিকির থেকে আমরা বঞ্চিত। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার জিকির করে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন সে আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা কি পারি না প্রতিদিন একটা সময় করে লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার জিকির করতে? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আজকে থেকে সকলে পাক্কা ইরাদা করি, এই মহাসম্পদ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা প্রতিদিনই কমপক্ষে একশো বার করবই করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলী বলেন যে, মুসলমান যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হে মুকদ্দম কালমায়ে তাওহীদ মে গায়র হক জব যায় হয় তব দিল মে হক আ যায় হয়। যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ ভিন্ন যত গায়রুল্লাহ আছে সব কিছু নিশ্চিন্ন হয়ে যায়, নির্মূল হয়ে যায়, কোন কিছুই তার অন্তরে বাকি থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে অন্তরে আল্লাহ পাকের সীমাহীন নূর সে পাওয়া যায়, আল্লাহ পাকের সীমাহীন নৈকট্যের দৌলত সে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রকম দৌলত নসিব ফরমায়া দেন। মাওলানা জালালউদ্দিন উবি রহমতুল্লাহ আলাই বলেন যে, তেগে লাদর কতলে গায়রে হক বেরান দর নেগর আখির কে বাদ লাচে মন্দ মন্দ ইল্লাল্লাহ বাকি জুমলা রফত মারহাবা আয়েসকে শিরকত সুদ রফত। মাওলানা জালালউদ্দিন উবি রহমতুল্লাহ আলাই বলেন যে, তলোয়ার দ্বারা আঘাত করলে ধারালো তলোয়ারের আঘাতে যেরকম একটা জিনিস খণ্ড বিখণ্ড হয়ে যায়, মোমেন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাথে সাথে আল্লাহ ভিন্ন সবকিছু লা ইলাহার তলোয়ারের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপরে হে মোমেন, এইবার তুমি অন্তরের দিকে তাকাও, দেখো তুমি দেখবে তোমার অন্তরে বাকি আছেন শুধু আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক এরকম জিকির করে আমাদেরকে তৌফিক দান করেন। ভারতের এক মহান বুজুর্গ হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাই রব্বুল আলামিনের নিকট দোয়া করেন যে, হে পেয়ারা মাওলা, আমার হৃদয়ে আমি আর কিছু চাই না, আমার হৃদয়ে চাই আমি তুমি আল্লাহকে। হে আল্লাহ, আমি তো এই অন্তরে তোমাকে চাই, তোমার ভালোবাসা চাই, আমার মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ যে তোমার ভালোবাসার দরিয়াতে একদম ডুবা থাকে, আমার চোখ তোমাকে ভালোবাসে, আমার হৃদয় তোমাকে ভালোবাসে, আমার জবান তোমাকে ভালোবাসে, আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে ভালোবাসে, এইরকম অন্তর, এইরকম জীবন, এইরকম দেহ মন তুমি আমাকে দান করো। এই ওই বুজুর্গের ভাষায়, দিল মেরাহ যায় এক ময়দানে হু তু হি তু হো তু হি তু হো তু হি তু। হে আল্লাহ, আমার হৃদয়টাকে এরকম বানায় দেন, আমার অন্তর কেবল আপনার জিকিরে মশগুল থাকে, হু হু করতে থাকে, আল্লাহ আল্লাহর নামের জিকিরের ধ্যান রাখা। এক বুজুর্গ তিনি বলেন যে, এক বুজুর্গ হযরত আবু মাসউদ ইবনে আবি শাসা তিনি বলেন যে, কোন বান্দা যখন জিকিরওয়ালা মন বানায়, যেখানেই থাকে যে হালতেই থাকে, সর্বদা তার অন্তরে আল্লাহ পাকের ধ্যান থাকে। এই ধ্যানওয়ালা অন্তর লাখো কোটি পাহারাদারের চেয়ে বেশি তাকে আল্লাহর মহব্বতের জন্য জাগ্রত রাখে। পাহারাদারকে দেখলে, হাজারো পুলিশকে দেখলে একটা চোর সেখানে চুরি করার সাহস পায় না। যার অন্তরে আল্লাহ পাকের জিকির জিন্দা থাকে, যার অন্তরে আল্লাহ পাকের প্রতি ধ্যান জিন্দা থাকে, সারা দুনিয়ার লাখ কোটি পাহারাদারের চেয়ে তার অন্তরটা আরো বেশি অনেক বড় পাহারাদার মহান আল্লাহর সামনে সর্বদা জাগ্রত থাকে, যে আমি যাই করি না কেন আমার আল্লাহ তো আমাকে দেখতে থাকেন। আলম ইয়ালম বিআন্নাল্লাহ ইয়ারা। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে, বান্দা কি এটা অন্তর থেকে বিশ্বাস করে না, ও কি বুঝে না যে ও যেখানেই থাকে আমি আল্লাহ তাকে দেখতে থাকি। এক বুজুর্গ বলেন যে, জো করতা হ্যায় তো ছুপকে আহলে জাহান সে, কোই দেখতা হ্যায় তুঝে আসমান সে, যত গোপনেই তুমি কোনো কাজ করো না কেন আসমানের মালিক কিন্তু আসমান থেকে নিঃসন্দেহে তোমাকে দেখতে থাকেন। কোন জায়গাতেই পালানোর কোন জায়গা নাই, সব জায়গাতেই আল্লাহ পাক দেখতে থাকেন। আলিমুম বিযাতি সুদূর, ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়ামা তুখফি সুদূর। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে, মানুষ নিজের চোখের দ্বারা গোপনে গোপনে চুরি করে যে ভিন নারীর প্রতি নজর করে, আল্লাহ পাক বলেন যে ওর এই চোখের যে চুরি সেটাও আমি দেখতে থাকি, সেটা আমার থেকে লুকাইতে পারে না সে। এমনকি আলিমুম বিযাতি সুদূর, যে বান্দা অন্তর যা কিছু কল্পনা জল্পনা করে, মনে মনে ভাবতে থাকে, দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালু আমার ভালোতে দেখতে থাকেন। আমার ভাইরা, কেউ টাকার পাগল, পয়সার পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ দুনিয়ার অন্য কোন বস্তুর পাগল, কিন্তু সকলের ঠিকানা আখের কি হল, কবরস্থানে তো যাওয়াই লাগলো, সে কবরস্থানে আমি কি নিয়ে যাব, এই দুনিয়ার থেকে যা কিছু উপার্জন করব সেটাই তো আমার সঙ্গী হবে। হযরত খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহির ভাষায় যে, এই দুনিয়া চিরদিনের ঠিকানা না, কিছুদিনের জন্য আমরা এখানে আসছি। জয়সি করনি বয়সি ভরনি হয় জরুর, কবর মে মাইয়ত উতরনি হয় জরুর, যা এখান থেকে করব সেটাই নিয়া আমাদের কবরস্থানে পৌঁছতে হবে। জো বসর আতা হ্যায় দুনিয়া মে ইয়ে কহতি হ্যায় কজা, মে ভি পিছে চলি আতি হুঁ জরা ধ্যান রহে। মানুষ যখন দুনিয়াতে আসে তো মৃত্যু তাকে সতর্ক করতে থাকে, জনাব আমি কিন্তু আপনার সঙ্গে আছি, আপনি একটু খেয়াল রাখবেন। জো বসর আতা হ্যায় দুনিয়া মে ইয়ে কহতি হ্যায় কজা, মে ভি পিছে চলি আতি হুঁ জরা ধ্যান রহে। যে কোনো মুহূর্তে তোমাকে নিয়ে ছুটবো আমি, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন একটু ইশারা হবে, তুমি সর্বদা এই কথা খেয়াল রাখবে এবং সতর্ক থাকবে, জাগ্রত থাকবে। কত ছোট বাচ্চা কোলের শিশু দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতেছে, মা বাবার চোখের সামনে, কোলের ভিতরে তার ইন্তেকাল হইতেছে। আল্লাহ পাক এই বাচ্চাকে অবশ্যই জিন্দা রাখতে পারতেন, কিন্তু লাখ কোটি মানুষের গাফলত এবং অসতর্কতা দূর করার জন্য আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু এইরকম বিষয়াদি পৃথিবীতে ঘটতে দেন, যাতে অসাবধান লোকেরা জাগ্রত হয় যে ছোট্ট শিশু দুনিয়ার থেকে চলে গেছে, তা আমি আর দুনিয়াতে থাকার গ্যারান্টি কি থাকলো। শুধু বৃদ্ধ লোকেরা যে দুনিয়ার থেকে বিদায় হয় তা না, এজন্য কোন মানুষের লাশ দেখলে, জানাজা দেখলে শিক্ষা গ্রহণ করা উচিত, না জানি এর পরের নম্বরই আমাকে নিয়ে রওনা হয় ফেরেশতা, মালাকুল মৌত এর পরের নম্বরই আমাকে হয়তো নিয়ে রওনা হইতে পারে। ফাইজা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফাআলাম আন্নাকা বাদাহা মাহমুলু। এক বুজুর্গ বলেন যে, কারো জানাজা যখন তুমি বহন করো, কবরস্থানে নিয়ে পৌঁছাও, তো তুমি তখন অন্তর থেকে এটা মনে করবে যে এরপরে তোমাকে এইরকম জানাজায় এরকম খাটিয়ার উপর উঠে তোমাকে কবরস্থানে পৌঁছে দেওয়া হবে। ফালাম আন্নাকা বাদাহা মাহমুল। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে কামিল ইমান নসিব করেন, কামিল তাকওয়া নসিব করেন, সুন্নত মোতাবেক জিন্দগি আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভয় আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে নসিব করেন। আমার ভাইরা, যে মুসলমান এমন এক জাতি যে সামান্য আমলও যদি করে আল্লাহ পাকের নিকট অনেক বড় দাম। ইমান যার সিনাতে আছে, ইমান যার সিনাতে, তার ছোট্ট ছোট্ট আমল ইমানের ওজনের কারণে অনেক ভারী হয়ে যায়, অনেক ভারী হয়ে যায়, যেটা কল্পনাও করা সম্ভব না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে একজন মুসলমানের সর্বনিম্ন মানের, একজন মুসলমানের ইমানের নূর লাখো কোটি সূর্যের আলোর চেয়ে অধিকতর প্রখরতর। যদি তিনি বলেন যে একজন ইমানওয়ালার অন্তরের নূর যদি আল্লাহ পাক দুনিয়াতে প্রকাশ করে দিতেন তো কেয়ামত পর্যন্ত সূর্যের আলো দেখা যেত না, এতটা আলো এক এক ইমানওয়ালার ইমানের। আল্লাহ তাআলা আমাদেরকে ইমান নিয়ে জিন্দা থাকার তৌফিক দান করেন, ইমান নিয়ে যেন নির্ধারিত সময় আমরা আল্লাহ পাকের নিকট যাইতে পারি, আল্লাহ তাআলা মঞ্জুর করেন। তিরমিজি শরীফের এক হাদিস, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে এক গুনাহগার মুসলমানকে ডাকা হবে, তো সে আসবে, তো আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু তার সামনে তার জীবনের সমস্ত কার্যক্রম যা কিছু ছিল যা আমল করছিল প্রত্যেকটা তো রেকর্ড করা আছে। হ্যাঁ, যে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমল নামার মধ্যে সারা জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র তুচ্ছ তুচ্ছ ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু পর্যায়ের বিষয়গুলো পর্যন্ত সম্পূর্ণ সংরক্ষিত আছে, সব রেকর্ড করা আছে। কাল কেয়ামতে বান্দা সবকিছু দেখতে পাবে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে যাররা বরাবর কোন নেক আমল করছে সেটাও তুমি দেখবে, আর যাররা বরাবর বিন্দু বরাবর কোন খারাপ কাজ তুমি করছো সেটাও তুমি দেখতে পাবে। তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম বলেন যে কেয়ামতের ময়দানে এক গুনাহগার মুসলমানকে আল্লাহ পাক ডাকবেন, তার জীবনের যে পাপ কাজগুলো এগুলো রেকর্ড করে রাখা আছে, এইরকম এক একটা বই মোট 99টা রেকর্ড বই তার সামনে পেশ করা হবে। এক একটা বই তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় এত বড় লম্বা, বিশাল বড় এক এক রেকর্ড বই, যেদিকে তাকায় যত দূর পর্যন্ত তার দৃষ্টি যায় এত বিশাল বড় রেকর্ড বই। এইরকম 99টা পাপের লিস্ট যখন তার সম্মুখে বিস্তারিত বিবরণ সহ পেশ করা হবে, এরপর রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আলাকা ইনদানা হাসানাত, হে বান্দা তো কিছু তোমার নেক কাজও কি আছে? এই দেখলাম যে সব তো খালি পাপ আর পাপ, সব গুনা আর গুনা, তো তোমার কোন নেক কাজ নাই কিছু? তো ওই বান্দা এত ভীত সন্ত্রস্ত হবে সে বলবে যে লা ইয়া রব, হে আল্লাহ আমার কোন নেক আমল বলতে কিচ্ছু নাই, একদমই নিরাশ হয়ে যাবে সে যে জাহান্নাম ছাড়া আমার কোন রাস্তা নাই। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু তখন বলবেন তোমার কিছু নেক আমার কাছে আছে, তোমার কিছু নেক আমল আমার কাছে আছে। এরপরে একটা ছোট্ট কাগজের টুকরা বাহির করবেন রব্বুল আলামিন, ওই বান্দা তখন বলবে যে আল্লাহ 99টা এত বিশাল বড় পাপের রেকর্ড বই, আর কোন নেকির একটুখানি ছোট্ট কাগজে নোট করা আছে, এটা দিয়ে আমার কি হবে, আমার তো জাহান্নাম ছাড়া কোন রাস্তা নেই। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাহু আলু বলবেন বান্দা আমার এখানে নিয়ম হল প্রথম তার জীবনের কর্মকাণ্ডগুলো রিপোর্ট রেকর্ড তাকে দেখানো হয়, এরপরের কাজ হল আমলকে ওজন করা, ভালো আমল মন্দ আমল দুইটাকে দুই পাল্লায় রাখা হবে, এগুলো তোমার ভালো আমল এক পাল্লায় আছে আর এগুলো তোমার মন্দ কাজ সব আরেক পাল্লায় আছে, তো ওজন করা হবে। আম্মা মারসাকুলাত মাওয়াসিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেক কাজ নেক আমল ভালো কাজের পাল্লা ভারী হবে নিঃসন্দেহে তার জন্য জান্নাতের ফয়সালা হবে। তার মানে দুই রকম আছে, যার সবটাই শুধু নেক কাজ বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন, আর যার সবটা একদম গুনাই গুনা পাপই পাপ কোন নেক কাজ বলতে কিছুই নাই তো বিনা হিসাবে সে শাস্তিযোগ্য গণ্য হবে। কিন্তু ওই সকল মানুষ যারা কিছু ভালো কাজও করছে, নামাজ পড়ত, রোজা রাখত, কখনো জিকিরি করত, কখনো দোয়া মোনাজাত করত, কখনো কান্নাকাটি করত, কখনো আল্লাহ ওয়ালাদের মজলিসে যাইত, নেক লোকদের ওয়াজ শুনত, দিনের কথা শুনত, সবই রকমের ভালো কাজও তার আছে আবার গুনার কাজও আছে, দুইটাই মিশানো মিশ্রিত এই বান্দাদের আমলের ওজন হবে। তো সেখানে যার নেক আমলের ওজন ভারী হবে জান্নাতের ফয়সালা। লাখ কোটি তার পাপ আছে, কিন্তু এক নেকির একটা নেকির কারণে তার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, সাথে সাথেই তার জন্য জান্নাতের ফয়সালা হবে কোনো শাস্তি ছাড়া। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানু ওয়ালুর কি মেহরবানি। এজন্য বুখারী শরীফে হাদিস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীন ইউসরুন, নিঃসন্দেহে আল্লাহর দিন তো একদম সহজ। তো ওই বান্দা ভীত সন্ত্রস্ত হবে, একদম নিরাশ হয়ে যাবে, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নেই। এমন সময় রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, এই কাগজের টুকরা নেকির পাল্লায় দাও, এইটুকুই আছে আর কিছু নাই, এই নেকির পাল্লায় দাও কাগজের টুকরাটা, যেটাকে হাদিসের ভাষায় বেতাকা বলা হয়েছে, ওটার নামই হাদিসুল বেতাকা। আর ওই যে 99টা রেকর্ড বই, সেটা আরেক পাল্লায়, গুনাহের পাল্লায় দেওয়া হল, ওজন করা হবে। রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখা যাবে কি আশ্চর্যের বিষয়, ওই লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র লেখা আছে কাগজ টুকরার মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, ওই কাগজের টুকরা নেকির পাল্লায় দিলে ওই পাল্লা একদম ভারী হয়ে যাবে, গুনাহ হাওয়ার মতো উড়ে যাবে, গুনার রেকর্ড বই হাওয়ার মতো উড়ে যাবে, এবং সাথে সাথেই বান্দার জন্য মুক্তির ফয়সালা হয়ে যাবে, নাজাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আমার ভাইয়েরা, এজন্য কোন ক্রমেই দুনিয়াতে বসে থাকতে নাই, হ্যাঁ কাজ করা চাই, একজনকে দেখলেন একটু মুস্কি হাসলেন, আল্লাহর দিনের পথে সৎকা করার সব আল্লাহ পাক দান করবেন, একজনকে দেখলেন আসসালামু আলাইকুম বললেন, সাথে সাথে আমল নামায় 10 নেকি হবে, রহমাতুল্লাহ সহ বললে 20 নেকি হবে, অবরাকাতুহ সহ বললে 30 নেকি আমল নামায় জমা হবে। কেয়ামতের ময়দানে মানুষ তো এক এক নেকির জন্য পেরেশান হবে, আহা একটা নেকি হইলেই আজকে আমার নাজাত হয়ে যেত। আমার ভাইয়েরা, এজন্য একজন মুরব্বী মানুষকে রাস্তায় দেখলাম, তাকে একটু সম্মান করে রাস্তায় জায়গা দিয়ে দিলাম, আমি আর এক সাইডে চলে গেলাম, মস্ত বড় আমল হবে, অনেক বড় আমল, অনেক বড় নেকি হবে। একটা ছোট্ট বাচ্চাকে দেখলাম, তাকে একটু আদর করলাম, স্নেহ করলাম, তার সঙ্গে সুন্দর কথা বললাম, অনেক বড় নেকি অর্জন হবে। কোথাও ভুল হয়ে গেছে, একজন মুরব্বী মানুষ অসন্তুষ্ট হয়ে গেছেন, তাকে বললেন যে আপনি আমার বাবার মতো বয়সের, আমার বাবার বয়সের মুরব্বী, আপনি আমাকে মাফ করে দেন। এই যে মাফ চাইল, হাজারো লাখো নফল নামাজের চেয়ে এই মাফ চাওয়ার মর্তবা অনেক অনেক বেশি। এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই, বারবার তিনি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে স্বপ্নে দেখছিলেন, এত নিকট থেকে স্বপ্নে দেখছেন যে ওই বুজুর্গ বলতেন যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চক্ষু মোবারকের যে লাল লাল রেখাগুলো পর্যন্ত আমি স্পষ্ট দেখতে পাইছি। ওই বুজুর্গ মস্ত বড় জমিদার ছিলেন, এক হিন্দু কর্মচারী ওনার জমিদারিতে কাজ করত। একদিন কোন কারণে ওই হিন্দু কর্মচারীর সঙ্গে তিনি খুব রাগ করলেন, গরম গরম কিছু কথা বললেন, যার মধ্যে মুখ ফসকে গিয়া একাত কথা এরকম হয়ে গেছে, ওই লোকটা কষ্ট পেয়ে গেছে। সে তো বাড়িতে চলে গেল, এই বুজুর্গের বাড়ি থেকে 1 মাইল দূরে তার বাড়ি ছিল। যাওয়ার পরক্ষণেই ইনি যেহেতু বড় মাপের সিদ্দিকিনের মর্তবার ওলিয়াল্লাহ ছিলেন, পরেশান হয়ে গেলেন, হোক সে সাধারণ মানুষ, হোক সে একজন অমুসলিম, কিন্তু তার স্রষ্টা তো মহান রব্বুল আলামিন, আমার যে খোদা তারও সেই খোদা, একই আল্লাহ তাকেও পালেন আমাকেও পালেন, আমি যে কাজটা করলাম আর কেউ নাই, কিন্তু আল্লাহ তো দেখছিলেন। আল খালকু ইয়ালুল্লাহ ফাহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালি, এই পৃথিবীর সমস্ত মাখলুক সব মানুষ প্রতিটি সৃষ্টি আল্লাহর পরিবারের সদস্য, কারোর সঙ্গে যদি আমি ভালো ব্যবহার করলাম তো আল্লাহ পাক দেখেন যে আমার পরিবারের সদস্যের সঙ্গে সে ভালো ব্যবহার করল, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হ্যাঁ, এজন্য হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ ফি আউনিল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখিহি, কোন বান্দা যখন আরেক বান্দার সাহায্যে মশগুল হয় তো আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু সাহায্যকারী বান্দার সাহায্যে মশগুল হয়ে যায়। আমার ভাইরা, এটা অনেক বড় আমল। এজন্য কোন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা কোন ক্রমই আমাদের জন্য ঠিক না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, সত্যিকার মুসলমান তো সেই ব্যক্তি যার জবানের অত্যাচার থেকে, হাতের অত্যাচার থেকে অন্য সব মুসলমান নিরাপদ হয়ে যায়। কিন্তু এই এই হাদিসটারই আরেকটা বর্ণনাতে আছে, আল মুসলিম মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে সত্যিকার মুসলমান তাকে বলে যার হাত এবং জবানের সব রকমের নির্যাতন থেকে দুনিয়ার সমস্ত মানুষ নিরাপদ হয়ে যায়, তখন একজন মানুষ সত্যিকার মুসলমান হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম ইমান আর ইসলামের দৌলত নসিব করে দেন। খাঁটি মুমিন, খাঁটি মুসলিম, তার জন্য জান্নাতের দুয়ার বিলকুল খোলা, বরং জান্নাত তার জন্য তো অত্যন্ত বিকুলতা সহকারে অপেক্ষমান থাকতে থাকে, কবে আসবে এই বান্দা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন কামেল ইমানওয়ালার যখন মৃত্যুর সময় হয়, পৃথিবীর এক একটা জমিনের টুকরা আগ্রহ করতে থাকে, যাহা এই উনাকে যদি আমি পাই আমার বুকের মধ্যে, আমি কত মহব্বত করব, কত ভালোবাসব, তার প্রতি কত সম্মান সম্মান করব এবং কতটা তার খেদমত আমি করব। প্রতিটি জমির অপেক্ষা থাকে আমার বুকে তাকে সুপর্দ করা হোক। সর্বশেষ যখন কোন কবরে তাকে সুপর্দ করা হয়, দাফন করা হয়, তখন সেই কবরের মাটি বলতে থাকে, ও হো, সকলে আশা করতেছিল তোমাকে বুকের মধ্যে পাওয়ার জন্য, সর্বশেষ আল্লাহ পাকের দয়ায় আমি তোমাকে আমার কাছে পেয়ে গেছি, এখন তুমি দেখবে আমি তোমার সঙ্গে কতটা সদাচার করি, কতটা তোমাকে আমি ভালোবাসি। হাদিস শরীফে আছে এই কথা। আবার ভাইরা, এজন্য কবরের কঠিন শাস্তির কথা যে আছে, সেই কবরের ভয়ঙ্কর শাস্তি, যেমন সর্পে দংশন করলে সে অনেক নিচে 99টা সর্পে একসঙ্গে দংশন করতে থাকবে, এটা কোনো মুসলমানকে এই শাস্তি দেওয়া হবে না, যত গুনাহগারী হোক কোনো মুসলমানের জন্য শাস্তি না, এই শাস্তি হল কাফের মুশরিকদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের সাথে জিন্দা রাখেন, ইমানের সাথে আল্লাহ তাআলা আমাদের মৃত্যু মঞ্জুর করেন। ওই বুজুর্গ তিনি যখন অনুভব করলেন যে ওই লোকটার উপর আমার দ্বারা একটু জুলুম হয়ে গেছে, একটু সীমা অতিক্রম হয়ে গেছে, তিনি রওনা হয়ে গেলেন। এত বড় মানুষ, তিনি বুখারী শরীফ পড়াইতেন এবং বহুত বড় ওলি আল্লাহ, কিন্তু কর্মচারীর কাছে মাফ চাওয়ার জন্য রওনা হয়ে গেছেন। যাইতে যাইতে তার বাড়িতে গিয়া পৌঁছছেন, গিয়া বললেন যে ভাই, আমি তো তোমাকে কিছু কড়া কথা বলছিলাম, তো এখানে তো আমাকে জিজ্ঞাসা করার কেউ নেই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সামান্য একটু অন্যায়ের জন্য কাল কিয়ামতে জিজ্ঞাসাবাদ হবে, তো আমার কি উপায় হবে, সেজন্য আমি আসলাম তোমার নিকট মাফ চাওয়ার জন্য, তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দাও। ওই লোকটা তখন বলল, সে তো কর্মচারী, কর্মচারীরা সাধারণত মালিকের প্রতি, মালিকের সঙ্গে, মনিবের সঙ্গে বেয়াদবি করে না, চেষ্টা করে ভালো ব্যবহার করার জন্য। মানুষের ভুল ত্রুটি থাকে, দুর্বলতা থাকে, কদাচিৎ কখনো ভুল ত্রুটি হয়ে যায়, সেটা ভিন্ন কথা, এবং সত্যিকার ভদ্র এবং কৃতজ্ঞ কর্মচারী নিশ্চয় নিজের মনিবকে সন্তুষ্ট করার জন্য আবার মাফ চেয়েও নেয়, আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন, তো মালিক তাকে মাফ করে দেন। ওই হিন্দু কর্মচারী সে বলতেছিল যে হুজুর, আপনি এত বড় মুরব্বী, দুনিয়ার লাখ কোটি মুসলমানের, লাখ কোটি মানুষের আপনি পরম শ্রদ্ধেয় বরেণ্য ব্যক্তিত্ব, আজকে আপনি আমার বাড়িতে চলে আসছেন আর আমার কাছে বলতেছেন যে তুমি আমাকে মাফ করে দাও, আপনি আমার বাবার মতো সম্মানিত ব্যক্তি, আপনি ইচ্ছা করলে আমাকে মারতেও পারেন, মারধরও করতে পারেন, সে অধিকার আপনার আছে, আপনার মাফ চাওয়ার কোন দরকার নেই। ওই বুজুর্গ বললেন যে না, তুমি সেটা তোমার আবেগের কথা বলছো, কিন্তু আল্লাহর নিকট আমাকে কালকে আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। কারণ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, উমদাতুল কারি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, এই কিতাবের মধ্যে আছে, আল আবরার আল্লাযীনা লা ইউজুনা যাররা ওয়ালা ইরদাউনা শাররা, যে জান্নাতি মানুষ তারা, যারা একটা পিপ রাখিয়ে পর্যন্ত কষ্ট দেয় না এবং কোনো অন্যায় কাজে কখনো সম্মত হয় না, তারা জান্নাতি মানুষ। তো জান্নাতি মানুষ হইতে হলে, আল্লাহকে রাজি খুশি করতে হলে, আল্লাহ পাকের বিধান এবং সন্তুষ্টির পথে অবশ্যই আমাকে চলতে হবে। তিনি বারবার বলেই চলছেন যে তুমি আমাকে মাফ করে দাও, লোকটা বারংবার আবেগাপ্লুত হইয়া তার ওই এক কথাই বলতে থাকছে। অবশেষে এই বুজুর্গ মুরব্বী মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, তিনি তখন বললেন যে যতক্ষণ না তুমি আমাকে মাফ করো, যতক্ষণ না তোমার মুখে বলবা যে মাফ করে দিলাম, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। ওই লোকটা বিপদে পড়ে গেল। তখন সে বলল যে হুজুর, যেহেতু আপনি কোনো ক্রমে আমাকে ছাড় দিতেছেন না, তো সেজন্য সেরেফ আপনার নির্দেশ পালনার্থে বললাম, মাফ করে দিলাম। বাস এই বুজুর্গ খুশি হয়ে গেলেন, তাকে আদর স্নেহ করলেন, সেখান থেকে ফিরে আসলেন। রাত্রিবেলা ছিল, রাত্রি তিনি ঘুমিয়ে গেছেন, স্বপ্নে তিনি দেখেন যে তিনি একটা নৌকা দিয়া দরিয়ার মধ্যে কোথাও যাইতেছেন, আরেক দিক থেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নৌকাতে আসতেছেন। আলী রাজিয়াল্লাহ তাআলার সেই নৌকার চালক রসুল পাক সাল্লাহ সাল্লাম বলতেছেন, হে আলী, আমার নৌকা তুমি এই আব্দুল গনির নৌকার সঙ্গে মিলিয়ে দো। ওই বুজুর্গের নাম ছিল শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ আলী। বাস রসুল পাক সাল্লাহ সাল্লামের নৌকা খট করে এক আওয়াজ করে এই বুজুর্গের নৌকার সঙ্গে একদম মিলিত হল। সকালবেলা এই বুজুর্গ খুশি আর আনন্দ কি, দোস্ত আবাব মুহিবিন যারা একত্রিত হয়েছিল তাদেরকে পুরো আগের দিনের ঘটনা শুনালেন, যে এইরকম এক লোকের উপর আমার দ্বারা জুলুম হয়ে গেছিল কিছুটা, আমি তার নিকট এভাবে মাপ চাইতে গেলাম, আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু আমার এই ক্ষমা চাওয়ার আমলের উপরে এতটা খুশি হলেন যে নগদ পুরস্কার স্বরূপ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিয়ারত আমাকে নসিব করে দিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, ইসলাম এত সুন্দর, এত সুন্দর, এজন্য কোন আমলকে ছোট নজরে না দেখি। হ্যাঁ, দিনরাত সুন্নত একদিকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, আরেকদিকে হালাল খাই, এক বিন্দু হারাম যেন দেহে প্রবেশ না করে, এবং কোন মখলুকের উপরে কোন মানুষের উপরে জুলুম না করি। প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনা আন-নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি হালাল খায় এবং আল্লাহর হুকুম মোতাবেক চলে এবং সমস্ত মানুষ তার জুলুম থেকে নিরাপদ হয়ে যায়, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইরা, মানুষ দুনিয়াতে আসে তো কোন মানুষ এরকম হয় যে গাফেল, আখেরাতের জীবন সম্পর্কে সচেতন না, সতর্ক না, বরং স্বাধীনভাবে যা খুশি তা করতে থাকে, কিন্তু তাকে এটা বিশ্বাস করতে হবে একদিন তো আল্লাহ পাকের সামনে যাওয়া লাগবে, একদিন তো মহান রব্বুল আলামিনের সম্মুখে হিসাব পেশ করতে হবে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, যে সকল মানুষ এই দুনিয়ার জীবনে সীমা লঙ্ঘন করতে থাকে, ওয়াসারাল হায়াত আদ-দুনিয়া, এবং আখেরাতের রাস্তাকে বাদ দেয়, আখেরাতের আমলকে বাদ দেয় দুনিয়াকে বড় জানার কারণে, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ পাক বলেন যে ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, যে দুনিয়াকে উপরে রাখলো আর আল্লাহর দিনকে এবং হুকুমকে নিচে ফেললো, তার ঠিকানা তো নিঃসন্দেহে হবে জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর এর বিপরীতে যারা এই দুনিয়ার যে কোনো জায়গাতে থাকবে আল্লাহকে ভয় করবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজেকে হারাম কাজ থেকে, অন্যায় কাজ থেকে, গুনার কাজ থেকে বিরত রাখবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তার ঠিকানা তো হবে জান্নাত। হ্যাঁ, আমল সে জিন্দগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি, ইখা কি আপনি ফিতরত মে না নারি হ্যায় না নূরি। এক বুজুর্গ বলেন যে তোমার কর্মের দ্বারা জান্নাত, তোমার কর্মের কারণেই জাহান্নাম, জান্নাত জাহান্নাম কোনো ভিন্ন জিনিস না, তুমি যেমন কর্ম করবে তেমনটা তার পরিণাম তোমার সম্মুখে আসবে। যদি তুমি আল্লাহর হুকুম মোতাবেক জিন্দগি কাটাও তো তোমাকে জাহান্নামে কেন যাওয়া লাগবে। এক লোক হযরত হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করল যে একটা মানুষ একদম ডাইরেক্ট জান্নাতি, এই কথাকে দুনিয়াতে নিশ্চিত করা বলা যেতে পারে যে এই লোকটা একদম জান্নাতি? বলে হ্যাঁ, কেন এটা বলা যাবে, কিভাবে এটা সম্ভব, কে জান্নাতি কে জাহান্নামে দুনিয়াতে সেটা কিভাবে বোঝা যেতে পারে? ওই বুজুর্গ তখন বললেন যে হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন যে একটা লোক রাশিয়ার রাস্তায় চলছে, রাশিয়ার এরোপ্লেনে উঠছে, ঢাকা থেকে এরোপ্লেন উড়লো রাশিয়া গিয়ে পৌঁছবে, তো কেউ কি বলতে পারে যে এই লোকটা বক্কায় গিয়ে পৌঁছবে? ভাই, যেখানে এরোপ্লেনে উঠছে সেখানে তো পৌঁছে দিবে। আর একটা লোক যদি জেদ্দার এয়ারপোর্ট, জেদ্দার এরোপ্লেনে আরোহণ করে, কোন মানুষ কি বলবে এই লোক রাশিয়া চলে যাবে? যেরকম এরোপ্লেন, যেরকম যেই জাহাজে তুমি উঠছ সেই জাহাজ তাকে তো নির্ধারিত গন্তব্যে পৌঁছে দিবে। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমানের রাস্তায় যে চলে, নামাজ যে পড়ে, গুনাহ থেকে যে বাঁচে, আল্লাহর হুকুম মোতাবেক চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক চলে, এই প্রতিটি বস্তু জান্নাতের রোড, ঈমান জান্নাতের রোড, জান্নাতের মহাসড়ক, নামাজ জান্নাতের মহাসড়ক, অনুরূপভাবে সত্য কথা বলা জান্নাতের মহাসড়ক, হালাল কথা বলা জান্নাতের মহাসড়ক, অর্থাৎ সে একদম জান্নাতের জাহাজে আরোহণ করল। যেহেতু সে আরোহণই করছে জান্নাতের জাহাজে, এই জাহাজটাকে নিঃসন্দেহে জান্নাত পর্যন্তই পৌঁছে দিবে। আর এই আয়াতে পাক যেটা পড়লাম তার মধ্যে আল্লাহ পাক তার নিশ্চয়তা দান করছেন, গ্যারান্টি দান করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক নিজে গ্যারান্টি দেন, তো আমরা সেই গ্যারান্টির কথা বিশ্বাস না করার কোন অর্থ হইতে পারে না। আল্লাহ পাক বলেন যে যার ভিতরে ঈমান থাকবে আর জিন্দেগী ভর নেক আমল সে করতে থাকবে, তো নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক আমাদের সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তামুতুনা কামা তাহিয়াউনা ও তুহশারুনা কামা তামুতুনা, হে মানুষ তোমরা যেই রং নিয়ে সারাটা জীবন কাটাবে, তোমার যেই রঙের আমল হবে মৃত্যু সেই রঙের উপরে, সেই হালতের উপর হবে, আর যেভাবে তোমার মৃত্যু হবে হাসরের ময়দানে তুমি সেভাবেই উঠবে। তার মানে একটা লোক যদি জিন্দগিতে থাকে নামাজওয়ালা, রোজাওয়ালা, জিকিরওয়ালা, হকওয়ালা, হালালওয়ালা, অর্থাৎ আল্লাহর হুকুমের মোতাবেক জিন্দগি কাটাই দিছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকা মোতাবেক জিন্দগি কাটাই দিছে, তো ঠিক আল্লাহ ও রসুলের দিনের উপরেই আল্লাহ পাক তাকে মৃত্যুদান করবে। আর যে লোক সারা জিন্দগি নষ্টামিতে কাটাইয়া দিল, হ্যাঁ, কিন্তু এরপরে মৃত্যুর সময় আসলো, সারা জীবন মদের বোতল ছিল, সারা জীবন গাজার মধ্যে ডুবেছিল, সারা জীবন চুরি টাকাতিয়া জুলুমে ডুবেছিল, আর যখন দুনিয়ার থেকে যাবে তখন একদমই ভালো হালতে যাবে, এটা কিভাবে আশা করা যায়? তবে আল্লাহ পাক কোন বান্দার, কোন গুনাগার বান্দারও কোন এরকম আমল যদি হয়, একটা আমল দেখে আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আর সেজন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন, যাও তোমাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম। সেটা তো আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ইখতিয়ার, আল্লাহ তো সর্বশক্তিমান। যেমন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তার এক কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে এক মহিলা ছিল মুসলমান, বৃদ্ধা মহিলা, না নামাজ, না রোজা, না কোন রকমের নেক আমল, এই এতটুকু। ওই মহিলার যখন মৃত্যু হয়, মহিলা মূর্খ মানুষ, ভারতের কোন এলাকার মহিলা, মহিলা একদম মূর্খ মানুষ, সে কিছুই জানে না লেখাপড়া, কিন্তু সেই মহিলা মৃত্যুর মুহূর্তে, মৃত্যুর পূর্বক্ষরে আরবিতে কি জানি বলতেছে, আরবি ভাষায় আরবের লোকদের মতো কথা বলতেছে। এখন কেউ তো বুঝে না, পাশের মসজিদের মাওলানা সাহেবকে যখন ডাকা হলো, এই মহিলা কি বলে আমরা তো বুঝি না কিছু, আপনি একটু শুনেন, তখন ওই ওই আলেম জলদি ছুটে আসলেন, তো তিনি কাছের থেকে শুনতে থাকলেন যে ওই মেয়েটা, ওই বৃদ্ধা মহিলা মৃত্যুর পূর্বক্ষণে কেবলই বলতেছে, ইন্না হাযাইনি রাজুলাইনি আবিয়াযাইনি ইয়াকুলানি লি উদখুলিল জান্নাতা, এই দুইজন সুন্দর নূরানি মানুষ তারা আমাকে বলছেন যাও জান্নাতে প্রবেশ করো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওই আলেম আল্লাহর বলি ছিলেন, তিনি হতবাক হয়ে গেলেন যে এই মহিলার জন্য তো ভাই মস্ত বড় সুসংবাদ। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে যারা ইমানের উপর কায়েম থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন যে যারা ইমান আনে এবং ইমানের জিন্দগির উপর কায়েম থাকে, ইস্তাকামু ইমানের জিন্দগির উপর কায়েম থাকে, তো এইরকম ইমানওয়ালাদের মৃত্যুর সময় আল্লাহর তরফ থেকে রহমতের ফেরেশতারা যে আসেন, তারা বলতে থাকেন যে তুমি কোন টেনশন করবে না, তোমার ভয়ের কিছু নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মৃত্যুর আগেই ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, এবং হাদিস শরীফে আছে এই মৃত্যুর পূর্বে একজন মুমেন বান্দার সামনে এই পরিমাণ ফেরেশতা আসে, দূর দূর পর্যন্ত যত দূর তার দৃষ্টি যায় এত দূর পর্যন্ত ফেরেশতাই ফেরেশতা সে দেখতে পায়, সব আল্লাহর তরফ থেকে এই বান্দার সম্মানার্থে পাঠানো হয় যে ওই বান্দাকে আমার কাছে নিয়ে আস। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানজনক মৃত্যু আমাদের জন্য মঞ্জুর করেন, এবং মরদুদ হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমার ভাইয়েরা কি বলবো, এজন্য যে লোক বয়ান করে ওয়াজ করে, ওয়াজ দুই রকম, একটা হলো কোরআন সুন্নাহ মোতাবেক, আরেকটা কিছু আবেগের ওয়াজ। যেই ওয়াজ শুধু আবেগের হয় এর ভিতরে এক্সিডেন্ট থাকে, আর যেই ওয়াজ কোরআন সুন্না মোতাবেক সে কোরআন সুন্নার মোতাবেক বয়ানের মধ্যে হেদায়েতই হেদায়েতের আলো থাকে। হ্যাঁ, হাজার গুণা ভুল কারী কোন মানুষ, কিন্তু তাকে আমি কিভাবে বলবো যে সে লোক জাহান্নামী? হতে পারে যে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে জান্নাতে পৌঁছে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই যে মহিলা, তার জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই বেচারি, কোনো নামাজ নাই, রোজা নাই, কোনো আমল নাই, এইভাবে এখন ওই বুজুর্গ আলেম মসজিদ থেকে যিনি আসছেন তিনি তখন বললেন যে আল্লাহ আল্লাহ, মনে হয় এই মহিলা খুব নেককার দিনদার ছিলেন। সকলে বললেন বাড়ির লোকেরা, না হুজুর এরকম তো কিছু না, উনি তো রোজা নামাজ কিচ্ছু করতেন না। আরে কিন্তু এই মহিলা যে কথা বলছে তো সেই কথার দ্বারা তো বোঝা যায় যে অনেক বড় উঁচু মাকামের মানুষ, অনেক বড় মর্তবার সুসংবাদ তাকে দেওয়া হচ্ছে। তো মানুষদেরকে জিজ্ঞাসা করলেন যে কোন নেক আমল, কোন ভালো কাজ আপনাদের নজরে পড়ে নাই কখনো? তখন লোকজন, বাড়ির লোকজন বললেন যে একটা বিষয় দেখতাম, মসজিদে যখন আজান শুরু হইত পাশে, তখন এই মহিলা সকলকে বলতেন এই চুপ করো, আল্লাহর ঘরে আজান হচ্ছে, এখন কথা বলবা না। এই কোনো দিনই এরকম হইত না যে আজানের সময় কেউ কথা বলতে পারত, আজান হইলে সকলকে বলতেন আল্লাহর ঘরে আজান হচ্ছে, এই মুহূর্তে কথা বলো না, বেয়াদবি হবে। এই মহিলা তখন চুপচাপ থাকতেন, সকলকে এই ভাই কি করতেছে না, ভাই মোবাইলওয়ালা ছবি তুলতেছেন, তা আপনি মোবাইল এভাবে উপরে তোলেন কেন, ছবি তুলতেছেন আপনি, কি জন্য এরকম মোবাইলে আলো ছড়াইছেন? হ্যাঁ, ছবি তোলা যতই মানুষ এটাকে সস্তা মনে করুক, ছবি তোলা জায়েজ নেই, বিলকুল হারাম। আর সেই কাজ দিন পরিবেশের মধ্যে এসে কিভাবে করা যায়? হ্যাঁ, যারা এই ব্যাপারে শিথিলতা করে এটার কোনো কোরআন সুন্নাতে ভিত্তি নেই, এই শিথিলতার এটা বড় ভয়ঙ্কর অপরাধ করা হচ্ছে, ভুল করা হচ্ছে আজকে। আল্লাহ বুঝ দান করে। পাসপোর্টের ছবি এটা ভিন্ন জিনিস, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য কোনো রাস্তাই নেই পাসপোর্টের, পাসপোর্ট ছাড়া হজ করতে যাইতেই পারবেন না আপনি পাসপোর্ট ছাড়া। ওইটার ছবি যেগুলো আইনগত কারণে বাধ্য হয়ে মানুষ ছবি তোলে সেটা ভিন্ন জিনিস। কি কথা বুঝেন না ভাইয়েরা? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। ওই আলেম তখন বললেন যে ভাই আপনারা বলতেছেন তার কোনো আমল নাই, কিন্তু এই ছোট্ট একটু আমলের কথা বললেন যে আজানের সময় হলে মহিলা বলতেন যে তোমরা কথা বলো না, আল্লাহর ঘরে আজান হচ্ছে, এখন সকলে চুপ থাকো। মনে হয় এই একটা আমল এতটা আজমতের সাথে, এত শ্রদ্ধা ভক্তির সাথে, নিষ্ঠার সাথে মহিলা এই আমলটা করতেন যে এই আমলটা আল্লাহ তাআলা পছন্দ করে ফেলছেন, এই একটা আমলের জন্যই মনে হয় তাকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা হয়ে গেছে। কারণ মহিলা যে বলতেছেন তার কথা হলো যে আসলে দুইজন ফেরেশতা আমাকে বলছেন যে হে মহিলা চলো জান্নাতে প্রবেশ করো। ইন্না হাযাইনি রাজুলাইনি আবিয়াযাইনি ইয়াকুলানি লি উদখুলিল জান্নাতা। হ্যাঁ আমার ভাইরা, এটা শুধু একটা এরকম ঘটনা শুনলেই বা আমরা, শুধু ঘটনাই কেন, এটা হাদিস শরীফ আছে, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইজন মানুষ ছিল, একজন খুব নেক আমলওয়ালা আরেকজন গুনাহগার, কিন্তু দুজনে বন্ধু। তো যিনি নেক আমলওয়ালা ওই তিনি গুনাহগার বন্ধুকে, পাপিষ্ঠ বন্ধুকে মাঝে মাঝে বলতেন যে ভাই তুমি এই অন্যায় কাজ করো, এটা কিন্তু ভালো না, বড় খারাপ, এটা কোনো ক্রমে এরকম করা উচিত না, সীমা লঙ্ঘন ছাড়ো। ওই বন্ধু তখন বলতেন যে ভাই চেষ্টা তো করি, ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ একজন আছেন মেহরবান, তিনি সীমাহীন দয়াওয়ালা, তিনি মাফ করে দিবেন এটা আমি আশা করি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আশ্চর্য, আল্লাহ আল্লাহ আল্লাহ! কোরআন হাদিসের এলম থাকলে, আলো থাকলে কি যে অবস্থা! এক হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেক হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু প্রতিটি মানুষকে উদ্দেশ্য করে বলেন, হে আদমের বাচ্চা শোন, হে আদমের সন্তান তুমি শোনো, তুমি যদি আমার কাছে আসো এই অবস্থায় যে তুমি শিরক করো নাই, কুফর করো নাই, মানে তুমি সে মুশরিক না, তুমি কাফের না, তুমি আমি আল্লাহকে বিশ্বাস করতা, তাহলে তোমার গুনাহ যদি সাত আসমানকে ভরেও ফেলে এই পরিমাণ গুনাহ হয়, তো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, আমি কারো পরোয়া করি না। আমি কারো ধার ধারি কি ভাই এরকম হাদিস শরীফ নাই কি আশ্চর্য বলে এগুলো এগুলো পড়া উচিত বোঝা উচিত এবং কাঁপতে থাকা উচিত নিজের আমলের কারণে কুশ্চিন কালো গর্বিত না হওয়া উচিত অহমিকা এবং অহংকারে আক্রান্ত না হওয়া উচিত লাখ আমল আছে কাল কিয়ামত রব্বুল আলামিন যদি বলেন তোমার কোন আমল আমার দরবারে কবুল না তো কি করার আছে কিছুই তো করার নাই হ্যাঁ আসল তো হলো কবুল কবুল হলে বালু ও সারা জাহান থেকে বড় সাত আসমান জমিন থেকে বড় আর যদি কবুল না হলো তাহলে সে লাখ কোটি উহুদ পাহাড় বরাবর সোনার উপা হীরা মণি মুক্তা দান করার পর সেটা তো তুচ্ছ জিনিস কিছুই না আল্লাহ পাক যদি পছন্দই না করলেন আল্লাহর পছন্দ সবচেয়ে বড় জিনিস আল্লাহ পছন্দ করলে সেটাই দামি হয়ে যায়। এক বুজুর্গ ছিলেন হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে এক বুজুর্গ ছিলেন সত্তর বৎসর পর্যন্ত আমলি জিন্দিগি বলা ন্যাক আমলের জিন্দিগি আর তাহাজ্জুদ তো একদিনও ছুটে না। এক যুবক গিয়া ওই বুজুর্গের খেদমতে আত্মনিয়োগ করছে যে হুজুর আমি আপনার খেদমত করব। আচ্ছা খেদমত করো। ওই ছেলে আল্লাহর ওলির সঙ্গে থাকতে থাকতে যে সঙ্গগুণে রঙ্গ ধরে গোবরের কাছে গেলে পেশাবখানার পাশে গেলে তো দুর্গন্ধ আসবে আর গোলাপ ফুলের বাগানের পাশে দাঁড়ালে তো খুশবুই খুশবু আসবে আতরের মার্কেটে গেলে তো খুশবুই খুশবু আসবে। ওই বুজুর্গের সঙ্গে থাকতে থাকতে এই যুবকও বড় উচ্চ আমলওয়ালা বড় বুজুর্গিওয়ালা হয়ে গেছে। একদিন ভোর রাত্রে ওই বুজুর্গ যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছেন তো ছেলেটা খাদেম গিয়া উজুর পানি নিয়ে আসছে বদনা নিয়ে আসছে। এমন সময় সেই ছেলে বলে কি যে হুজুর আমি আসমান থেকে একটা আওয়াজ শুনতেছি আপনাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে প্রস্তুতি নিচ্ছ লাখ তুমি তাহাজ্জুদ পড়ো লাখ যত আমলই করো তোমার কোন আমল আমার দরবারে কবুল না সব তোমার মুখের উপরে আমি ছুঁড়ে মারি। ওই বুজুর্গ বললেন যে তুমি তো আজকেই শুনলা কিন্তু আমি সত্তর বৎসর যাবৎ প্রতিদিন ভোর রাত্রে আওয়াজ শুনি এই কথা আমি প্রতিদিন শুনি। ওই যুবক তখন বলল যে হুজুর যখন আপনার কোনো আমল কবুলই না তো আপনি কি জন্য আমল করেন আমল করার লাভটা কি? ওই বুজুর্গ বললেন যে আমার এই মাওলা ছাড়ার কোনো মাওলা নাই এই দুয়ার ছাড়া কোনো দুয়ার নাই কবুল করলে এখানেই আসি কবুল না করলে এখানেই পড়ে থাকবো আর কোনো জায়গা নেই আর কোনো রাস্তা নেই আর কোনো দুয়ার নেই। সাথে সাথে আসমান থেকে পাল্টা আওয়াজ আসছে কবুল আস্ত ঘরচে হুনার নেস্তাদ কে জুজমা পানাহে দিগার নেস্তাদ আল্লাহ পাক জাল্লা জালালু মানবালু ওই বুজুর্গকে লক্ষ্য করে বলতেছেন যে তুমি এমন এক কথা শুনাইলা যে আমি কবুল না করলেও তুমি আমার দুয়ার ছাড়বা না তোমার এক কথা আমি এত খুশি হয়ে গেছি সারা জিন্দগির সব আমল আজকে একসঙ্গে আমি কবুল করে নিলাম। আমার ভয়ের এজন্য কোন গুণাগার মানুষ কোন দোষী মানুষকে কোন অপরাধী মানুষকে ঘৃণার নজরে দেখা ঠিক না। দোষটা ঘৃণার চুরি ঘৃণার কাজ ডাকাতি ঘৃণার কাজ মিথ্যা ঘৃণার কাজ মদখুরি ঘৃণার কাজ কিন্তু লোকটা আল্লাহ পাকের বান্দা। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন একজন গুণাগার মুসলমান সারা জাহানের রাজা বাদশাহদের রাজপুত্রের চেয়েও আল্লাহর নিকট বেশি মর্যাদাওয়ালা। তিনি বলেন যে তোমাদেরকে একটা দৃষ্টান্ত পেশ করি রাজার ছেলে রাজপুত্র কোথাও যাইতেছিল হঠাৎ করে আছাড় খেয়ে পাশের ড্রেনের মধ্যে একদম পড়ে গিয়ে ডুবে গেছে এতটা নোংরা হয়ে গেছে যে কোন মানুষ দেখলেই ঘৃণা লাগে তার শরীর থেকে কেবল ময়লা আর দুর্গন্ধ আসতেছে। পাশে দিয়া ভদ্র কিছু লোকজন যাইতেছিল ভালো ভালো পোশাক পরিহিত সেই লোকগুলো দাঁড়ায় দেখতেছে আর বলতেছে যে কি হলো কি ব্যাপার লোকজন বলতেছে যে রাজপুত্র ড্রেনের মধ্যে পড়ে গেছে। তো এলাকার লোকজন পরিচয় জানে কারণে তাড়াতাড়ি নিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো বাড়িতে নিয়ে লোকজন তাকে গোসলখানায় নিয়ে সাবান দিয়ে দিছে কাপড় চোপড় দিয়ে দিছে গোসল করল গোসল করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল এখন সে আস্তে আস্তে জনসমক্ষে আবার হাজির হল এখন সকলে স্যার আপনি আসেন স্যার এখানে বসেন মানে তাকে সম্মান করতেছে কিন্তু ওই যে সুন্দর পোশাকের আরো হাজারো লোক কাউকে এতটা সম্মান করতেছে না যতটা একটু আগে নোংরা অবস্থায় থাকা লোকটা গোসল করার পরে যেই পরিমাণ তাকে সম্মান প্রদর্শন করতেছে যেই পরিমাণ তাকে ইজ্জত করতেছে আদর করতেছে যেই পরিমাণ তার জন্য আপ্যায়নের ব্যবস্থা রাখতেছে এটা উপস্থিত সুন্দর পোশাকের কারোর জন্যই হল না। হযরত হাকীম উল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন এর কারণটা কি? কারণ হলো কিছুক্ষণের জন্য এই ছেলেটা যদিও ময়লা আবর্জনার মধ্যে পড়ে গেছে, ডুবে গেছে, কিন্তু সকলেই জানে সে কিন্তু রাজার ছেলে। সেই কারণে তার মর্যাদাকে তারা ভুলে নেই, খালি একটু ময়লা পরিষ্কার করার পরেই সকলে তার কাছে ছুটে আসছে। হাকীম উল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে যত রকমের গুনাহগার মুসলমান থাকুক, হাজারো লাখ কোটি গুনাহ আছে তার মধ্যে, কিন্তু সে তো রাজার ছেলেটা রব্বুল আলামিনের বান্দা, বান্দাও ঈমান ওয়ালা বান্দা, তার সিনাতে ঈমান আছে, তার মধ্যে ইসলাম আছে। এজন্য সারা দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের রাজপুত্রের এই ড্রেনে পড়া অবস্থাতেও তার যে মর্যাদা ছিল একটুখানি গোসল করলেই সে পবিত্র এবং বড় উচ্চ সম্মানওয়ালা। এই গুনাগার মুসলমানরা যদি একটু তবা করে আল্লাহর নিকট মাপ চেয়ে নেয় তো তাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। আমি যে হাদিস শরীফ বলতেছিলাম যে ওই দুই বন্ধু, একজনে ন্যাক আমল করে আর একজনে খারাপ কাজ করে, তো গুনার কাজ করতে দেখলি তখন ক্ষিপ্ত হয়ে বলতো যে তুমি বড় সীমা লঙ্ঘন করো, ছাড়ো এগুলো, ছাড়ো, ভালো না এটা। ও গুনাগার বন্ধু তখন বলতো যে আল্লাহ বড় মেহরবান দয়াবান, আশা করি তিনি মাফ করে দিবেন, আশা করি তিনি মাফ করে দিবেন। এ আশায় আশায় সে থাকতো। হ্যাঁ, হাকীম উল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি খলিফা হাজা আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলাইহি এই জন্যই বলেন তু হো কিসি ভি হাল মে মাওলা সে লাও লাগায়ে যা, কুদরত জুল জালাল মে ক্যা নহি গিড়গিড়ায়ে যা। আরে ভাই মুসলমান, তুমি যত গুনাগারি হও না কেন তুমি নিরাশ হও না, তুমি আল্লাহর নিকট, আল্লাহর নিকট হাত তোলো, আল্লাহ পাকের নিকট তওবা করো, মাফ চাও, অনুতাপ অনুশোচনা করো, নিঃসন্দেহে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। খোলে ওয়া না খোলে দর উস পে হো কিউ তেরি নজর, তু তো বস আপনা কাম করি আনি সদা লাগায়ে যা। এই দুনিয়াতে তুমি সংবাদ তো পাবে না যে তোমাকে ক্ষমা করা হলো কিনা, কিন্তু তুমি আগে বাড়ো, আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা আছে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তুমি তোমাকে যে মাওলা পালেন তার নিকট মাফ চাও, নিঃসন্দেহে তিনি তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক ক্ষমা প্রার্থীর জন্য ক্ষমা দানের গ্যারান্টি দান করছেন পবিত্র কোরআনের মধ্যে। এজন্য আমার মুর্শিদ আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী বলতেন জিসকো ইস্তিগফার কি তৌফিক হাসিল হো গই ফির নহি জায়েজ ইয়ে কহনা কি ও বখশিদা নহি। যেই বন্দার আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার তৌফিক নসিব হয় এটা ভাববার কোন সুযোগ নাই, এই বন্দাকে আল্লাহ তাআলা মাফ করবেন না, কারণ আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থী বান্দাকে ক্ষমা দানের গ্যারান্টি ঘোষণা করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? বরং হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা যে নামাজ পড়ি আল্লাহ যাকে তৌফিক দেন সে নামাজ পড়ে, আল্লাহ যাকে তৌফিক দেন, আল্লাহর রহমত যাকে আগায় দেয় সে আল্লাহ পাকের নামের জিকির করে, আল্লাহ যাকে তৌফিক দেন সে রসুল্লাহ সাল্লাহ ইসলামকে ভালোবাসে, আল্লাহ যাকে তৌফিক দেন যে সুন্নত মোতাবেক জিন্দগি বানায়। কি কথা বুঝতেছেন না ভাইরা? তার মানে হল আল্লাহর রহমত আমাকে আগায় নিতে সেই পথে। তো অনুরূপ ভাবে যেই বান্দাকে, যেই বান্দা আল্লাহর নিকট মাফ চায়, অনুতাপ করে, অনুশোচনা করে, নিজের অনুতাপ প্রকাশ করে, এটা খুব দলিল যে আল্লাহ তাআলা তাকে নিজেই মাফ চাওয়াইতেছেন। যেমন কোন ছেলে বেবুজ অন্যায় করে বসে, এখন ঘুরে ঘরে বাবা রাগ করছেন যে খবরদার ওরা আমার ঘরে ঢুকতে দিও না, এখন ঘরেও আসতে পারে না, ওদিকে ছেলে মাফও চায় না, এতটুকু জ্ঞান নাই, বুঝ নাই। তো বাবা তখন রাগ করে বলে ওর মাকে যে ওকে বলতে পারো না যে আমার কাছে মাপ চাইতে, হ্যাঁ ও গেছে কোথায়, এমন জোরে বলে যে ছেলে শুনতে পায়, ও আমার কাছে মাপ চাইলে তো আমি মাফ করে দিই, ও আসে না কেন, মাপ চায় না কেন। তো ছেলে দূর থেকে বাগবাগান থেকে কোথাও থেকে শুনে ছুটে আসে, আয়সা সালাম দিয়া পায়ে পড়ে আব্বা ওকে মাফ করে দেন। তো বাবা মাফই করে না, আদর করে দেয়, বাবা নিজে অস্থির ছিলেন যে আমার ছেলে কোথায় গেল, ছেলের মুখ দেখার জন্য অস্থির হইতেছিলেন, বেকুল হইতেছিলেন। আমার প্রিয় বন্ধুরা, হাকিম উল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক যে পবিত্র কোরআনে বলেন যে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, হে বান্দারা তোমরা কোথায় আসো আমার কাছে মাপ চাও। এই আয়াতে পাক থেকে প্রমাণ হয় গুনাগার বান্দাদেরকে আল্লাহ নিজে খুঁজতে থাকেন, আল্লাহ পাক নিজে তালাশ করতে থাকেন। আয় না তোরা আইসা আমার নিকট মাফ চায়নি, আমি তোদেরকে প্যার করব, মহাব্বত করব, আদর করব। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা সর মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি সাবঈনা মাররা, যেই বান্দা দিনের মধ্যে সত্তর বারও পাপ কাজে লিপ্ত হল, আরেক বর্ণনায় এমনকি একশত বারও পাপ কাজে লিপ্ত হল, কিন্তু তার ভুল হয়, ত্রুটি হয়, অন্যায় হয়, আবার আইসে বলে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার তো অন্যায় হয়ে গেছে, আবার আসে আল্লাহ আমাকে মাফ করে দেন, আবার গুনাহ হয়, অন্যায় হয়, আবার বলে আল্লাহ আমাকে মাফ করে দেন, বারবার সে মাফ চায়, বারবার সে মাফ চায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একই দিনে শতবার পাপ করারও যদি অভ্যাস হয়ে গেল, কিন্তু বারবার সে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনারও এই তৌফিক আছে, আমল আছে, নিঃসন্দেহে সে কালকে আমাদের গুনাগার বান্দাদের কাতারে সামিল হবে না, গুনাগারদের মধ্যে গণ্য হবে না ইনশা আল্লাহ তাআলা। এই হাদিসেতে এই কথা আছে। আরেক হাদিসে এর থেকে উঁচু মর্তবার বয়ান আছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুল্লু বানি আদম খায়রুল খত্তাইন, হে আদম সন্তানরা, তোমরা তোমাদের প্রত্যেকেরই শত শত অসংখ্য ভুল ত্রুটি আছে, কিন্তু শোনো, তোমাদের মধ্যে যারা হাজারো ভুল ত্রুটিওয়ালা, তাদের মধ্যে যারা বারবার অনুতাপকারী তওবাকারী, তারা উচ্চ মর্তবাওয়ালা। ওই হাদিসে তো আল্লাহ রসুল বলছেন যে বারবার যে ক্ষমা চায় সে গুনাগারদের মধ্যে সামিল হবে না। এই হাদিসে বললেন যে বারবার ক্ষমা চায়, বারবার তওবা করে, খালি এই না যে সে গুনাগারদের মধ্যে সামিল হবে না, বরং আল্লাহ পাক তাকে উচ্চ মর্তবাওয়ালা বানিয়ে দিবেন। খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পথে চলার তৌফিক দান করেন। ওই দুই বন্ধু তো একজন আরেকজনকে রাগ করে, নেক আমলওয়ালা গুনাগারকে রাগ করে, এই তুই এরকম সীমা লঙ্ঘন করতেছিস, এরে শোন তোর কিন্তু আল্লাহ ছাড়বে না, ওই রকম রাগ করত। একদিন তখন ওই বন্ধু ওই গুনাগার বন্ধুকে কোন অন্যায় কাজে লিপ্ত দেখার পরে খুব ক্রুদ্ধ হয়ে গেছে। ক্রুদ্ধ হয়ে তখন বলছে কি, আল্লাহর কসম তোরে আল্লাহ মাফ করবে না, আল্লাহর কসম আল্লাহ তোরে মাফ করবে না, মানে অন্যায় কাজ দিকে আর সহ্য করতে পারে না, এরকম কথা বলে বসছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুজনের মৃত্যু হয়েছে, একসময় দুজনের মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাক দুজনকে ডাকছেন এবং বললেন যে এই তুমি আমার এই বান্দাকে কেন বলছিলা, কি জন্য বলছিলা যে তোরা আল্লাহ মাফ করবে না, আল্লাহর কসম এই দায়িত্ব তোমার কে দিছে, ক্ষমতা তোমার কে দিছে, আমার এই বন্ধা গুণা করত, তো তোমার গুণা তো না, তোমার সামনে অপরাধ না, আমার সামনে অপরাধ করতো, আচ্ছা তুমি বলো তুমি অপরাধ কেন করতা, গুণা কেন করতা। ওই বন্ধা এখন অনুনয় বিনয়ের সাথে বলে যে আল্লাহ, আমার একটা মনে বড় আশা ছিল কি, যে আপনি সীমাহীন রহমওয়ালা দয়াওয়ালা, এত আমার গুণা কি, এটা আপনি মাফ করে দেবেন, এরকম আমি মনে আশা রাখতাম, সেজন্য আমার দ্বারা ভুল ত্রুটি হয়ে যেত। আল্লাহ পাক বললেন, তুমি এটা মনে বিশ্বাস করতে যে আমি মাফ করে দিব, আল্লাহ আমার এটা মনে একটা বিশ্বাস ছিল যে আপনি মাফ করে দিবেন। আল্লাহ পাক বললেন, যাও তোমার মাফ করে দিলাম, তুমি জান্নাতে যাও। আর যে নেক আমলওয়ালা, তো তাকে রব্বুল আলামিন বললেন, তুমি এই কাজ কেন করলা, কেন এই কথা বললা, কেন এই বাড়াবাড়ি করলা, আল্লাহর কসম আল্লাহ তোরে মাফ করবে না, তোমারে খোদা বানাই দিছিল কে, মাফ করো করা না করা তো আমার অধিকার, তুমি সেখানে বাড়াবাড়ি করলা কেন, যাও জাহান্নামে। এই সারা জীবনের ন্যাক আমলওয়ালা সে জাহান্নামে চলে গেল, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এজন্য আমার প্রিয় বন্ধুরা, অহংকার বড় মারাত্মক জিনিস, অনেক সময় ন্যাক আমলের কারণেও অহংকার পয়দা হয় মানুষের মধ্যে। আমি এতবার হজ করছি, ইনি তো হজে যায়নি, আমি হজ করছি, উনি হজ করছে একবার দুইবার, আমি গেছি দশবার বারোবার বিশবার বাইশবার, এগুলো অনেকের মধ্যে পয়দা হয় এবং এভাবে অহংকারের দ্বারা জীবনটাকে ধ্বংস এবং বরবাদ করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক নিজ হাদিসে কুচ্ছিতে বলছেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমতু ইজারি ফামান নাজানি ওয়াহিদাতান মিনহুমা কযাবতুহু ওয়া ফি রিওয়ায়া কসামতুহু। আল্লাহ পাক বলেন যে অহংকার এবং আমিত্ব, এটা একমাত্র আমার চাদর, আমার ভূষণ, যে এটা নিয়ে টানাটানি করবে, কাড়াকাড়ি করবে যে না আমি বড়, আমি বিশাল বিশাল কিছু, নিজের আমিত্ব এবং বড়ত্ব এবং গর্ব অহংকার প্রকাশ করবে, তো আমি তাকে ছিন্ন ভিন্ন করে ফেলব, আরেক বড় নিঃসন্দেহ আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আজাজিলের ইবলিসের এত বেসুমার ইবাদত ছিল, বেসুমার এলেম ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে সে ধ্বংস হল, চির অভিশপ্ত হল, মারদুদ হল, একটামাত্র কারণে, সেটা কি, যে অহংকার, অহংকার তাকে শেষ করে দিছে, তাকাব্বুর আজাজিল রাখার কার মজিন্দান লানত গ্রেফতার কর। ওই যে আমি বলতেছিলাম যে হাজারো ভুল ত্রুটি গুনাহ থাকলেও কিন্তু অনেক মানুষও নিজে নিজে এরকম ব্যক্তিগতভাবে নিরাশ হয়ে যায়, নিরাশের মধ্যে পড়ে যায়, মুসলমান জানে না কারণে, মনে করে যে আমার জীবনের গুণাগুলো কেউ তো জানে না, আমি জানি। যে হাজারো বান্দাদেরকে, কোটি কোটি বান্দাদেরকে আল্লাহ মাফ করতে পারেন, ঠিক আছে, কিন্তু আমার মতো শয়তানকে আল্লাহ মাফ করবেন না। এটা অনেকে মনে করে, এরকম ধারণা করা ইমান বিরোধী কাজ। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইমান বিরোধী মানে একজন মুমেনের জন্য কশ্চিন কালে বৈধ না এরকম চিন্তা করা যে আল্লাহ আমাকে মাফ করবেনই না, আমার মতো শয়তানকে তিনি মাফ করতে পারেন না, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এই কথা কশ্চিন কালও মনে করতে নাই। যে হযরত হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে দেখো একটা ঘটনা, একটা কিসা কি, একবার বিশাল বড় বিশাল দেহের এক মহিষের হাতির, বিশাল দেহের এক হাতির ঘাড়ের উপর একটা মাছি এসে বসছে। কতক্ষণ বসে থাকার পরে পরে খেয়াল হলো, স্যার এত বড়, আমি তো পিচ্ছি, একদমই নগণ্য, আমার জন্য বেয়াদবি উনার ঘাড়ের উপর বসে থাকে, উনি তো অনেক বড়, তা আমি ঠিক কাজ করিনি। পরে মাসি ওখান থেকে উড়ে কাজ সামনে আসছে, আয়সা বলে যে স্যার আমি বেয়াদবি করে ফেলছি, তা আপনার ঘাড়ের উপর বসছি, তো আমি তো এটা ঠিক কাজ করি নাই, আপনাকে সম্মান করা কর্তব্য ছিল, আমি বুঝতে পারি নাই, আমি বেখেয়াল হয়ে গেছিলাম। হাতি তখন বলে যে বেওকুফ, তুই কখন বসছিস আর কখন উড়ে গেছিস, আমার তো কোনো খোঁজখবরও নাই, কখন আসছিস কখন গেছিস, আমার কোনো পাত্তা আছে, কোনো খোঁজখবর আছে? তো হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোন বান্দা সারা জাহানের গুনাহ করা সত্ত্বেও সেই বান্দা নিজের গুনাহকে তো ভয়ঙ্কর মনে করে, সেজন্য কাঁপতে থাকে, কাঁপাই উচিত, কিন্তু আল্লাহ পাক সীমাহীন রহমতের অকুল সাগর আর ক্ষমাল অকুল সাগরের সামনে ওর সারা জীবনের অসংখ্য গুণা, সাত আসমান জমিন ভরা গুণাটা, ওই হাতির যে ঘাড়ের উপরে মাসিটা বসছিল, ওই মাসি আর হাতির মধ্যে কি তুলনা! আল্লাহ পাকের রহমত আর ক্ষমা আর এই বান্দার গুণার ভিতরে এর চেয়েও এইরকম তুলনা করারও কোনো সুযোগ নাই। আরো তুচ্ছ ওর তো অতুচ্ছতর ওর গুণা, যত গুণাই হোক না কেন। এজন্য আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখা চাই, যারা আল্লাহর মহব্বতওয়ালা, কোরআন সুন্নার সহি এলিমওয়ালা, তাদের সঙ্গে উঠা বসা করা চাই। তাদের বরকতে এরকম মানুষ যারা উল্টা বুঝে, তো তাদের বরকতে ফের নিজের মধ্যে হুঁশ পয়দা হয়, না রে আমার জন্যও রাস্তা আছে, আমার জন্য ক্ষমার দুয়ার খোলা। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাখ তোমার অন্যায় হলো, অপরাধ হলো, মাফ চাও তো মাফ করে দেবেন আল্লাহ তাআলা। এক হাদিস শরীফে আছে যে বান্দার যখন গুনাহ হয় তখন বান্দা আল্লাহর সামনে হাজির হয়ে বলে যে আল্লাহ ইন্নি আযনাবতু যামবান ফাগফিরলি, আল্লাহ আমার তো গুনাহ হয়ে গেছে আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালু ফেরেশতাদেরকে বলেন যে এই ফেরেশতা ও যে মাফ চায়, কারণ কি, বিশ্বাস করে ওর যে অন্যায় হয়েছে ওর এক মালিক আছেন, তার সামনে তার হাজির হওয়াই লাগবে, ওই বিশ্বাসে, ওই ইয়াকিন আর বিশ্বাসের কারণে, ওই ইমানের কারণে সে আমার কাছে মাফ চাইতেছে, তোমরা সাক্ষী থাকো ওকে আমি মাফ করে দিলাম। কেসা আজীব মামলা! আমার ভাইয়েরা, এজন্য জান্নাতের রাস্তা কঠিন না সহজ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতু ফিরদাউসি নুজুলা খালিদীনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওলা। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালু বলেন, ইমান আর নেক আমলের জিন্দগি বানায় রাখলে তো নিঃসন্দেহে তোমাকে আমি জান্নাত দান করব, অনন্তকাল তুমি সেখানেই থাকবা, কোশ্চিন কালেও জান্নাত থেকে আর বের হইতে হবে না। আর জান্নাতের মধ্যে জান্নাতের চেয়েও বড় নেয়ামত কি, আল্লাহ পাকের দিদার। জান্নাতের চেয়ে বড় নেয়ামত আল্লাহ পাকের দিদার, লাখ কোটি জান্নাতের চেয়ে বড় নেয়ামত আল্লাহ পাকের সন্তুষ্টি। এক হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতিরা যখন জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তি করতে থাকবে, হঠাৎ দেখবে যে কিরে উপর থেকে এরকম নূর চমকাইতেছে পুরা জান্নাতের উপরে, তখন জান্নাতিরা সেদিকে তাকায় দেখবে যে রব্বুল আলামিন নিজে জান্নাতিদের দিকে তাকায় আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তখন সব জান্নাতিরা আল্লাহকে যে দেখতে থাকবে দেখতে থাকবে দেখতে থাকবে, জান্নাতের কথা সম্পূর্ণ ভুলে যাবে। কিছুক্ষণ পর আর আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু জান্নাতিদেরকে বলবেন, হে জান্নাতিরা, তোমরা পাইছ সবকিছু ঠিক মতো, তোমরা সবকিছু পাইছ, আল্লাহ আপনি খুব দিছেন, আর কিছু লাগবে তোমাদের, আরো কিছু দিব তোমাদেরকে? তো জান্নাতিরা বলবে যে হে আল্লাহ, আপনি আমাদের চেহারাকে নূরওয়ালা বানায় দিচ্ছেন, আমাদের জন্য জান্নাতের এত নেয়ামতের ব্যবস্থা করছেন, হায় আল্লাহ সীমাহীন নেয়ামত আপনি আমাদের দান করছেন, আর কি চাইব, কোনো অভাব তো নাই। যে একটা অভাব আছে এটা একটু বলি, কিছু এরকম নাই। আপনি বেসুমার দিছেন, বেসুমার দিছেন। আল্লাহ এমন কিছু দেখি না যে আপনার কাছে বলবো যে এটা দরকার। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু তখন জান্নাতীদেরকে বলবেন একটা জিনিস রয়ে গেছে সেটা তোমরা পাও নাই, আজকে সেটা আমি তোমাদেরকে দান করবো। সেটা হলো, হে জান্নাতীরা, এখন থেকে চিরদিনের জন্য আমি খুশি হয়ে গেলাম তোমাদের প্রতি, চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম, আর কশিন কালো তোমাদের উপর আমি নারাজ হব না। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতীরা তখন এমন খুশি হবে যে হ্যাঁ আল্লাহ আজকে কি নেয়ামত আপনি দিলেন। লাখ কোটি জান্নাতের সামনে, হ্যাঁ না, জান্নাত এই নেয়ামতের সামনে কিছুই না, বেসুমার জান্নাত, অগণিত জান্নাতের চেয়ে আপনার এক বিন্দু সন্তুষ্টির মর্তবা অনেক বড়। হ্যাঁ, এজন্যই হযরত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই চিস্তিয়া কাদিয়া নকশবন্দিয়া সোহরবর্দিয়া চারো তরিকার বিখ্যাত বুজুর্গ কাবা শরীফের গেলাবদিরা কান্তনার বলতেন যে আমার মাওলা কই তুরসে কুছ, কই কুছ মানতা হ্যায় ইলাহি মাই তুরসে তলবগার তেরা। হে আল্লাহ, আপনার এই পৃথিবীতে আপনার বান্দারা আপনার কাছে কত কিছু চায়, আপনার বান্দা ইমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়, আল্লাহকে পাইলে আর কোনো কিছুই বাকি থাকে না। আল্লাহকে যে পাইল সে সব পেয়ে গেল, দুনো জাহান তার কামিয়াব হয়ে গেল। যত মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা জমি মেরি, আগর একটু নেহি মেয়েরা তো কই সেই নেহি মেরি। আল্লাহ আমার তো সব আমার, আল্লাহ আমার নাই তো ফের তো আমার কিছুই নেই, আমার সব শেষ, সব বরবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আর নেক আমলের জিন্দেগি দান করেন, আর আমল করি ভাই সুন্নত মোতাবেক। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারো না যতক্ষণ পর্যন্ত না আমার মহব্বত তোমাদের মধ্যে যে তোমার নিজের সন্তানের চেয়ে বেশি, তোমার মা বাবার চেয়ে বেশি, তোমার নিজের চেয়ে বেশি, সারা জাহানের সকলের চেয়ে বেশি না হয়। এজন্য আমার ভাইয়েরা, ইহুদিদের জিন্দগি না, আমাদের জিন্দগি যেন ইহুদিদের জিন্দগির মতো না হয়, আমাদের চাল চলন যেন খ্রিস্টানদের মতো না হয়, আমাদের সর্ববিষয় যেন ইমানের রং বলা হয়, সুন্নতের রং বলা হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। নকশে কদম নবী কে হ্যাঁ জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে, প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুন্নত তরিকার জীবন আদর্শ যারা ফলো করবে নিঃসন্দেহে তারা জান্নাত পর্যন্ত পৌঁছবে, নিঃসন্দেহে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছবে। সর্বশেষে যে বিষয়টা একটু শুরু দিকে ওনারা একটু কিছুটা ইঙ্গিত করছিলেন আপনাদের সামনে, সে বিষয়টা একটু কথা বলি যে আমাদেরই মুসলমান ভাই বোন তারা ওখানে তাদের যে অবস্থা, যারা রাখাইন থেকে হিজরত করে এখন বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী, তাদের অবস্থা বর্ণনা করা যায় না, কঠিন অবস্থা, করুণ অবস্থা। এই যে পেপার প্রতিদিন সকালবেলা পেপার আসলে প্রথমে এইগুলো দেখি পড়ি, তো ওনারা লিখছেন যারা সাংবাদিক যে হাজার হাজার এরকম এতিম শিশু, গায়ে কোনো কাপড় চোপড় নাই, খালি গায়ে ঘুরে বেড়াইতেছে, না তাদের সঙ্গে মা আছে না বাবা আছে, ভয়ে তারা পালায় চলে আসছে, কোথায় মা কোথায় বাপ কিছুই জানে না, কিন্তু খালি গা পোশাক আদি কিছুই নেই সাথে। ওখানের যে কষ্ট এটার বর্ণনা দিয়ে কোনো কুর কিনারা করা যাবে না। এক সাংবাদিক লিখছেন যে তারা দুইজন সাংবাদিক ঘুরতেছিলেন, তো ওই যে পলিথিন দিয়ে খুপড়ি ঘর বানায় দিছে ওর ভিতরে থাকে, দেখা গেল যে এক মহিলা রান্নাবান্না করতেছে, এই বৃষ্টির কারণে সাংবাদিকরা গিয়ে ওই ঘরের মধ্যে ঢুকে একটু এক সাইডে আশ্রয় দিচ্ছেন, তো বলেন যে পুরোটা ঘর কাদা হয়ে গেছে বৃষ্টির পানির কারণে, আর পাহাড়ের পাশে ঘর, পাহাড় থেকে পানি চুয়ে চুয়ে কেবল নিচের দিকে পড়তে থাকে, আর পুরোটা ঘর একদম কাদা কর্দমাক্ত হয়ে যায়, অবর্ণনীয় কষ্ট ওখানে, এমন কষ্ট যে বর্ণনা করা যায় না। আমরা আমাদের ঢালকানগরের কিছু সাথীরা গেছিলেন, তো একজন আসলে পরে তাকে ডাকাইলাম, তো বললাম যে কিছু শুনান, যা শুনেল তার মধ্যে একটা বিষয় বলল যে আমরা যে এলাকায় ছিলাম, তো সারাদিন ওই এলাকার মধ্যে কাজ করতেছিলাম, মানুষদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা, টাকা পয়সা দেওয়া বা কোনো মাল কিনে দেওয়া এগুলো করতেছিলাম, কিন্তু সারাদিনই খারাপ লাগছে যে প্রত্যেক ঘরে চুলা আছে, পৃথক পৃথক এক একটা ঘর, ঘরগুলোর মধ্যে চুলা আছে, বলে সারাদিন কোনো ঘরে চুলা জ্বলতে দেখলাম না কেন, এরা কি কিছু খাবে না, কাউকে খাইতেও দেখি না, চুলাও জ্বলতে দেখি না, রাত্রিবেলা হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু এরই মধ্যে দেখলাম যে একসঙ্গে সবগুলো ঘরে চুলা জ্বলতেছে, কি ব্যাপার? তো খোঁজ নিলাম, জানলাম যে তারা সারাদিন না খাওয়া মানুষ, যে বারংবার কিভাবে রান্না বান্না করবেন, এজন্য রাত্রিবেলা একবেলা পাকা, একবেলা পাকা, একবেলাই খায়। তারা সাহায্য তো পাইতেছে, কিন্তু সাহায্য পাওয়ার পরও ঘর নাই, বাড়ি নাই, বিদেশ বিবুয়ে কি যে কষ্ট। এবং লিখছেন যে যে মহিলা ভাত রান্না করার পরে এখন বাচ্চাদেরকে খাইতে দিছে, কিন্তু এক বাচ্চা চিৎকার আর চিৎকার, কোনোভাবে তার চিৎকার থামে না। তো কি ব্যাপার? খোঁজ নিয়ে নিলে সাংবাদিকরা যে ও কানতেছে কি জন্য, বলে যে আমরা যে ভাত খাবো তো নুন দিয়া ভাত খাবো, শুধু আর কোনো তরকারি নেই, শুধু নুন দিয়া। তো আমার এই বাচ্চা, সে বলো আমি শুধু নুন দিয়া ভাত খাবো না, মনে হয় ভালো করে সন্তান। যাই হোক ভাই, প্রত্যেক মানুষের তো কিছু না কিছু তার ব্যবস্থা থাকে, এখানে তো এই অবস্থা। পরে পাশের ঘরের পাশে আরেকটা খুপড়ির মধ্যে থেকে আরেক মহিলা এই আওয়াজ শুনতে পাইলে সেখান থেকে সিদ্ধ করে একটু শাক এদের দিকে আগায় দিছে, যে আপনার নেন এই বাচ্চাটাকে এই শাকটুকু দেন। এই অবস্থা তারা আছে তাদের, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের সর্বস্তরের লোকজন সরকারি মহল থেকে নিয়ে বেসরকারি এবং ঘরে ঘর 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 থেকে আলহামদুলিল্লাহ সাহায্য দিতেছে, কিন্তু তারপরও বিদেশ ঘুরিয়ে কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। তাদের জন্য আমরা দোয়া করি, তাদের জন্য ফিকির করি। আমি জানি না আপনারা এখান থেকে কতটুকু ব্যবস্থা করছেন, যদি আপনারা করে থাকেন তো আলহামদুলিল্লাহ। আর যারা এখনো এই কাজে শরীক হওয়ার সুযোগ হয় নাই, আমরা সেটার জন্য উদ্যোগ গ্রহণ করি যে রোহিঙ্গা মুসলমানদের কাছে কিভাবে নিজেদের সহযোগিতা পৌঁছে দেওয়া যায়, আল্লাহ পাক তৌফিক দান করেন। রোহিঙ্গা শব্দটা কি এটা? তো গতকাল দেখলাম পেপারে লিখছে যে আসলে ওই এলাকার নাম হল আরাকান, বর্তমানে রাখাইন বলে, তার পূর্বের নাম ছিল আরাকান। আরাকানের পূর্বে একসময় তার নাম ছিল রোহাং, রোহাং ছিল, ওই ওই রোহাং থেকেই ওই এলাকার বাসিন্দাকে রোহিঙ্গা বলে, এই হল রোহিঙ্গা মুসলমান। এই ওই ইতিহাসবেত্তারা লেখেন যে যে যখন মুঘল শাসন ছিল, মুঘলরা যখন শাসন করতেন, মুঘল শাসনকর্তাদের জমানাতে এই উপমহাদেশে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল তো মুঘল সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্যের পরে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল আরাকান সাম্রাজ্য। তখন এই বর্তমান যে এই বার্মা, যেটাকে এখন মিয়ানমার বলে, এই বার্মার অধিকাংশ অঞ্চল তখন এই আরাকানেরই অধীন ছিল। এক সময় সে আরাকানি মুসলমান আজকে তাদের সেখানে আশ্রয় নেই, বলা হয় যে তারা ওই দেশের লোকই না, এরা বাইরে থেকে আসছে। আল্লাহ তাআলা এদেরকে মদত করেন, সাহায্য করেন, আল্লাহ পাক জালেমদের জুলুম থেকে তাদেরকে উদ্ধার করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আল্লাহ এত ধৈর্য ধরে আপনারা কথাবার্তা শুনতেছিলেন, আমার তো তাআজ্জুব লাগতেছিল, মনে হয় যে দুপুরবেলা কথা হচ্ছে এরকম। সব মানুষ ইতমিনানের সাথে আলহামদুলিল্লাহ এইভাবে বসে আছেন। আল্লাহ আপনাদেরকে অনেক সম্মানিত দুজাহানে পুরস্কৃত করেন। আমার যে আলোচনা যে গুনাগার মুসলমানদের জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে এসা পয়গাম, এসা সওগাত, খুশির সওগাত না? ঢাকাতে এক জায়গায় আমার এরকম বয়ান হয়েছিল, এক এলাকাতে অনেক লোকজন মাশাআল্লাহ ছিল, তো আমার পরে ওখানে আর এক হুজুর, এক হুজুরের বয়ান ছিল, উনি এমনি বয়ানের আগে আমার রুমে গেছেন, দেখা করছেন, কথাবার্তা বলছেন, পরে আমি তো বয়ান করে চলে আসছি। তো আমি চলে আসার পরে আমারই এক ঘনিষ্ঠ দোস্ত মানুষ হাজি সাহেবকে উনি পাইছেন, ওই যে হুজুর, পরে বলেন যে আমরা লোকদেরকে এমন ভয় দেখাই, গুনাহ করলে এমন এই হবে সেই হবে, এত কড়া কথা বলি তাও মানুষ থামে না। আর উনি তো দেখলাম যে একদমই নরম নরম কথা কয়, তো কি উপায় হবে? এক এক সরকার এক এক তৈরি হত। বড় পীর জিলানি রহমতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত বয়ান করছেন, একটা না, প্রতিদিনের বয়ানে খালি রহমতের সওগাত, এই তোমরা তওবা করো আল্লাহ আল্লাহ মাফ করে দেবেন, খালি রহমতের বয়ান, খালি রহমতের বয়ান। একদিন তিনি মনে মনে ভাবলেন যে একটা না, 40 বছর গেল খালি রহমতের কথাই শুনাইলাম, ভালো কথা সুসংবাদই শুনাইলাম, কোরআন শরীফে তো আজাবের কথাও আছে, আজকে আজাবের কথা শুনাই। তো উনি সেদিন আল্লাহর আজাবের উপরে বয়ান করছেন, তা আল্লাহ পাক ওনার অন্তরে ঢালছেন যে আব্দুল কাদের, তুমি 40 বছর আমার রহমতের যে সুসংবাদ শুনাইলা, ওতে কি আমার রহমত সব পুরো হয়ে গেছে? আজকে আজাব স্টার্ট করে দিছো, উনি আল্লাহর কাছে মাপ চাইছেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। এটার মানে হল যে যারা খাস আল্লাহর উলি হন তারা নিজের পক্ষ থেকে এরকম আগের থেকে প্ল্যান করা বয়ান করতে পারেন না। তারা এই বিষয়টা আগে বুঝতে হবে, প্ল্যান করা বয়ান যে আজকে আপনার আলোচ্য বিষয় এই, আলোচ্য বিষয় নির্ধারিত, তার উপরে আলোচনা বা আউলিয়া ইকরামের এটা সম্ভব না। তারা আগে থেকে কোন সিদ্ধান্ত নিয়ে আসতেই পারেন না, একদম খালি হাত আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে, যে আল্লাহ আমার কিছু নেই, আমি খালি হাত, আপনি দয়া করেন, যা মেহরবানি হবে আমি বলবো, না হলে কিছুই বলতে পারবো না। এই কারণে তারা আলোচ্য বিষয় নির্ধারণ করতে পারেন না। হযরত হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এই হাজারো এরকম হাজার হাজার হাফেজ জুহুদের যার মুরিদ ছিলেন, তো সেই মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এক জায়গায় বিশাল এক সম্মেলনে গেছিলেন তার জীবনে একবার। তো ওখানে গিয়া উনি কামরার বসে আছে, তিনি প্রধান অতিথি, ভাবলেন যে আজকে কি বয়ান করব, চিন্তা করতেছেন একলা কামরায় বসে। পরে কোনো কিছু স্থির করতে না পারে পরে বললেন যে ভাবলেন যে বলতেছিলেন যে আরে কি আগে যেগুলি বয়ান করছি ওর মধ্যে একটা রূপ আজকে বয়ান করে দেবে, বস ঠিক আছে। এরপরে তিনি স্টেজে গেলেন, স্টেজে যাওয়ার পরে খোদবা পড়ে না, তো খোদবা পড়ছেন আলহামদুলিল্লাহ, খোদবা পড়া শেষ উনি পুরো হাফেজে করা 30 পারার পাকা হাফেজ, কোনো একটা আয়াত মনে পড়ে না, একটা আয়াত না, হাজার হাজার হাদিস মুখস্থ, কোন একটা হাদিসও মনে পড়ল না। পরে উনি বললেন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, খুতবা পড়ে বয়ান শেষ, পরে উঠে কামরায় চলে গেলেন। সব মানুষ পেরেশান, যার বয়ান শুনতে আসলাম তিনি বললেন ওয়াখির দাওয়ানা, মানে কথা শেষ আর কিছু বললেনই না, তো উপায় কি? যাই হোক, বড় বড় বুজুর্গানের দিন ওনার কামরায় পৌঁছলেন, বললেন যে হজরতজি কি হল, এত লোক, এত মুসলমান ভাইয়েরা অপেক্ষমান, আপনি বয়ান না করে কামরায় চলে আসছেন, আমরা কিছুই বুঝতে পারিনি। হজরত থানভী বললেন যে বিষয় হল আমি আগে যে বয়ান করতাম কখনো ঠিক করতাম না, আগে থেকে বয়ানের বিষয়বস্তু আমি নির্ধারণ করতাম না, এমনি বয়ান করতাম, আজকে বয়ানে যাওয়ার আগে আমি বলছিলাম যে কি কি বলবো আজকে কি বলবো, পরে একটা ঠিক করছে, আগের যে কোনো একটা আলোচ্য বিষয় সেটা একটা শুনিয়ে দিব আজকে, পুরানা কোনো একটা শুনিয়ে দিব বয়ান আজকে। কিন্তু আমি যখন স্টেজে গেলাম এখন দেখি কোনো আয়াত কোনো হাদিস কিছুই মনে পড়ে না, আমি বুঝলাম যে আমার উপর আল্লাহর তরফ থেকে কঠিন পরীক্ষা আসছে। তো কামরায় আসলাম, দুই রাকাত পড়লাম, আল্লাহর দিকে মোতাবজ্জি হয়ে বললাম আল্লাহ আসাবের কি অপরাধ হয়েছে যে আজকে আপনার রহমত থেকে এভাবে আপনি বঞ্চিত করলেন, আমাকে আমার ভুল ধরায় দেন, আমাকে তওবা করার তৌফিক দেন। সাথে সাথে অন্তরে আল্লাহ পাক ঢাললেন, সারা জীবন বয়ান করছো তো আমার রহমতের ভরসায়, আজকে তো তোমার সিদ্ধান্তের উপর বয়ান শুরু করতেছিলাম যে তুমি বয়ান করবা, তো করো বয়ান, বয়ান যখন তুমি করবা করো বয়ান। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি সেদিন এমন তওবা করছি আর জীবনে কোনোদিন ভাববো না যে আজকে এই আয়াতের উপর বলবো, এই হাদিসের উপর বলবো, আগে না ইয়া যেটা হয় আল্লাহর তরফ থেকে বল সেটাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এটা বললাম এই কারণে হযরত বড় পীর জিলানি এই যে বয়ান করতেন যে রহমতের উপরে, এটা নিজের সিদ্ধান্ত মোতাবেক না, বয়ান করতে বসলে আল্লাহর তরফ থেকে আসতোই রহমতের বয়ান। এই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন এবং কবুল করেন। চলেন দোয়া করি বেশ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين رب اغفر وارحم وأنت خير الراحمين يا رجاء المؤمنين لا تقطع رجاءنا يا غياث المستغيثين أغثنا يا معين المؤمنين أعنا يا محب التوابين تب علينا يا محب التوابين تب علينا يا محب التوابين تب علينا اي الله আমাদের সকলকে maaf করে দেন আল্লাহ আমাদের জন্য রহমতের ফয়সালা করেন আল্লাহ আমাদের সকলকে maaf করে দেন সব গুনাহ maaf করে দেন ছোট বড় হর কিসমের গুনাহ আপনি maaf করে দেন اے اللہ আমাদের কি রহমত ওয়ালা জিন্দেগী দান করেন বরকতময় জিন্দেগী দান করেন নূর ভরা জিন্দেগী দান করেন اے اللہ ঈমান কামিল আমাদের কি নসিব করেন اے اللہ ঈমান ও ইসলামের শুকর করার আমাদের কি তৌফিক দান করেন এই নেয়ামতের কদর করার তৌফিক দান করেন اے اللہ মেহেরবান মালিক আমরা আপনার কাছে কোন দরখাস্ত করি না যে আমাদেরকে মানুষ বানান আমরা কোন দরখাস্ত ছাড়া আমাদের কোন দরখাস্ত ছাড়া اے اللہ আপনি আমাদেরকে পশু না বানায় মানুষ বানাইছেন اے اللہ আমাদের দরখাস্ত ছাড়াই আমাদেরকে মুসলমান মা বাবার ঘরে পাঠাইছেন اے اللہ আপনি দ্বীন ঈমান ইসলামের নিয়ামত আমাদেরকে দান করছেন اے اللہ আমাদের বিনা দরখাস্তে এত বড় বড় নিয়ামত দানকারী আপনি اے اللہ আমাদের আজকে দরখাস্ত আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের জন্য জান্নাতের ফয়সালা করেন ইলাহি আব্দুকা আসি আতাকা مقرا بالذنوب وقد دعاك فإن تغفر فأنت أهل رضاك وإن تطرد فمن يغفر سواك أي الله আপনি যদি maaf করে দেন তো আপনাকে বাধা দেওয়ার কেউ নেই আপনি আমাদেরকে দুয়ার থেকে তাড়াই দিলে আর কোন দুয়ার নাই যেখানে কি আমরা আশ্রয় নিতে পারি أي الله আমাদের জীবনের সব অন্যায় অপরাধ আপনি maaf করে দেন ঈমান কামিল আমাদের নসিব করেন أي الله পাঁচ ওয়াক্ত নামাজ সুন্নাত মোতাবেক পড়ার আমাদেরকে তৌফিক দান করেন রমজান রোজা রাখার তৌফিক দান করেন হালাল খাওয়ার তৌফিক দান করেন আপনার বান্দা বান্দীদের সঙ্গে সমস্ত সৃষ্টি জগতের সঙ্গে ভালো ব্যবহার করার সদাচার করার আমাদেরকে তৌফিক দান করেন আয় আল্লাহ আজকে মাহফিলকে মজলিসকে কবুল করেন আয় আল্লাহ যারা এই মাহফিলের এই মজলিসের উদ্যোক্তা এবং ব্যবস্থাপক তাদেরকে উঁচু মর্তবা দান করেন দুজাহানে আপনি কামিয়াব করেন দুজাহানে আপনি পুরস্কৃত করেন যে সকল ভাইয়েরা এখানে অংশগ্রহণ করছেন আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে মজলিসের মধ্যে সকলকে আপনি মাগফিরাত দান করেন সকলের জন্য রহমতের ফয়সালা করেন সকলের জন্য জান্নাতের ফয়সালা করেন সকলকে আপনি দুজাহানের কামিয়াবি নসিব ফরমায় দেন আয় আল্লাহ মেহরবান মালিক দুনিয়ার যে কোনো প্রান্তে যারা মুসলমানরা নির্যাতিত লাঞ্ছিত মজলুম হয়ে আছে আয় আল্লাহ এই মুসলমানদেরকে আপনি সাহায্য করেন আয় আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন আয় আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে জালেমদের হাত থেকে আপনি উদ্ধার করেন আয় আল্লাহ বিশেষভাবে মিয়ানমারের রাখাইন থেকে বিতাড়িত মুসলমান আয় আল্লাহ তাদের প্রতি খাস রহমত নাযিল করেন খাস মেহরবানি করেন আয় আল্লাহ আমাদের সারা দেশ থেকে তাদের জন্য সাহায্য চাইতেছে সারা দুনিয়া থেকে তাদের জন্য সাহায্যের ইন্তজাম করে দেন আয় আল্লাহ তারা ঘর বাড়ি হারা মানুষ তাদের ঘর বাড়িগুলোকে চালায় দেওয়া হয়েছে আর সন্তানের সামনে বাবাকে হত্যা করা হয়েছে স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করা হয়েছে আয় আল্লাহ ঘর বাড়ি আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়েছে এমন অসহায় এত এত অসহায় মানুষ তারা আয় আল্লাহ আপনি তাদের প্রতি মেহরবানি করেন আয় আল্লাহ তাদের জন্য উত্তম ব্যবস্থা করে দেন যারা তাদের জন্য সাহায্যের হাত বাড়ায় দিছে আয় আল্লাহ তাদেরকে দুজাহানে বড় কামিয়াবি দান করেন দুজাহানে আপনি উচ্চ সম্মানিত করেন আয় আল্লাহ রোহিঙ্গা মুসলমানদের জন্য তাদের দেশের মধ্যে নিরাপদ ব্যবস্থা করে দেন আয় আল্লাহ নিরাপদ ব্যবস্থা করে দেন আয় আল্লাহ নিরাপদ ব্যবস্থা করে দেন আয় আল্লাহ দুজাহান আমাদের কামিয়াব ফরমায়া দেন আপনার বানান আপনার বানায় চিন্তা রাখেন যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার বানায় দুনিয়ার থেকে উঠেন আমাদের তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আপনি কবুল করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াব الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين
ترجمان اکابر عرب اللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بانگلا اردو پرتیٹی بیان بشیر جے کونو پرانتو تھے کے نیج نیج ٹاچ موبائل ایر ہواٹس اپ پاور جنو جگا جگ کرون اے نمبر 01715818970 مفتی شہید السلام قاسمی بیان پر گروپ ایڈ ہر جنو جے نامے اپنی پریچیتو تار پورنو ٹھکانا ایبان جے جے پیشار ساتھے اپنی جکتو آسین تا بانگلا অথবা ইংরেজিতে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে উল্লেখ করুন, যাতে সর্বস্তরের পেশাজীবীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়া সম্ভব হয়। এতে কোন সন্দেহ নেই যে বর্তমান যুগে ইসলামকে আসল রূপে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য হজরতের প্রতিটি বয়ান এক আসমানি নেয়ামত। আপনার আত্মীয় স্বজন, বন্ধুমহল এবং হিতাকাঙ্ক্ষীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়ার জন্য আপনিও একটি গ্রুপ তৈরি করতে পারেন।
লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd, স্পেলিং mixlr.com/khanqah-bd, অথবা www.khankabd.com। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না। লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ডে টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।